This track was downloaded from FusionBD.com.
যাহা বলিব সত্য বলিব, ভুল শুদ্ধ মিলিয়েই মানুষ। আপনি যখন ভুল করেন আপনার বিবেক তখন ঘুমিয়ে থাকে। যদি কেউ না জানে তো বিবেক জানে আপনি কত বড় ভুল করেছেন। পরিবার, সমাজ, রাষ্ট্র আপনাকে শাস্তি না দিলেও বিবেক আপনাকে প্রতি মুহূর্তেই শাস্তি দিচ্ছে। তবে দাঁড়ান বিবেকের আদালতে, সত্য আপনার শক্তি হোক। নির্ভয়ে বলুন কি ভুল করেছেন আপনি, কেন করেছেন, কোন পাপের শাস্তি আপনার বিবেক আপনাকে দিচ্ছে। আপনার সত্য বলার সাহস হাজার হাজার ভুলের জন্ম থামিয়ে দেবে। সাহস আছে সত্য বলার? তবে আপনার জন্যেই যাহা বলিব সত্য বলিব।
শ্রোতা, আপনাদের সবাইকে ঈদ মোবারক জানিয়ে শুরু করছি রবিবারের রাতে যাহা বলিব সত্য বলিব। আমি এই মুহূর্তে আরজে কিবরিয়া রয়েছে আপনার সঙ্গে যাহা বলিব সত্য বলিবতে। আজকে যিনি রয়েছেন তার জীবনের অপরাধগুলো আমাদের বিবেককে এতটাই বেশি নাড়া দেবে যে আমরা সত্যিকার অর্থেই ভাবতে বাধ্য হব যে মানুষ হয়ে এই ধরনের অপরাধ করা আমাদের পক্ষে সত্যি সম্ভব কিনা। আমরা বারবারই বলে থাকি, আমাদের বিবেক বোধ যখন ঘুমিয়ে থাকে তখন অমানুষ হিসেবে আমরা যে কাজগুলো করতে পারি তা একেবারেই সীমাহীন, এবং একই সাথে আমাদের বিবেক বোধ যখন জেগে যায় ঠিক সেই মুহূর্তে আমরা সেই পাপের জন্য যে পরিমাণ শাস্তি পেতে থাকি তার বর্ণনাও ভয়াবহ। প্রিয় শ্রোতা, চলুন অনুষ্ঠানের শুরুতেই আমরা আরজে সুমনের কাছ থেকে জেনে নেই কে রয়েছে আজকে যাহা বলিব সত্য বলিব মঞ্চে।
যাহা বলিব সত্য বলিব।
ধন্যবাদ কেবরিয়া। প্রিয় শ্রোতা, আজ যাহা বলিব সত্য বলিব মঞ্চে উপস্থিত হয়েছেন জাহাঙ্গীর। শান্ত স্বভাবের মানুষ, কথাও একটু কম বলেন। ছোটবেলা থেকেই লেখাপড়ার চেয়ে খেলাধুলার প্রতি বেশ আগ্রহ, বিশেষ করে ফুটবল খেলতে এবং বন্ধুদের সাথে দুষ্টুমি করে বেড়াতেই অনেক ভালোবাসেন। সবসময় বেশ পরিপাটি হয়ে চলেন এবং জাহাঙ্গীর গ্রামের পরিবেশ ভালোবাসেন। জাহাঙ্গীর নিজেকে নিয়ে বড়াই করেন না, কারণ সে মনে করে একজন ভালো মানুষ হতে নিজেকে আরো পরিবর্তন করতে হবে। জাহাঙ্গীরের জীবনের বাকি ইতিহাস শুনতে ফিরে যাচ্ছি আবারও কিবরিয়ার কাছে।
যাহা বলিব সত্য বলিব।
প্রিয় শ্রোতা, আমরা জানলাম যে কালা জাহাঙ্গীর আজকে আমাদের সঙ্গে রয়েছেন এবং কালা জাহাঙ্গীর আমাদের ঈদের বিশেষ অতিথি, যিনি তার জীবনের অপ্রিয় সত্যগুলো আজকে এখানে লাখো মানুষের সামনে স্বীকার করতে যাচ্ছেন। কালা জাহাঙ্গীরের কাছে যাবার আগে আপনাদের সবাইকে বলতে চাই, এই অনুষ্ঠানে এসে যদি আপনি আপনার বিবেকের তাড়নাবোধ থেকে লাখো মানুষের কাছে স্বীকার করতে চান কি ভুল করেছিলেন, কেন করেছিলেন এবং তার শেষ পরিণতি আপনার জীবনে কি হয়েছিল, এবং আপনি যদি চান যে আপনার মতো করে ভুল সমাজের আর কেউ না করুক, তাহলে আপনি আসতে পারেন যাহা বলিব সত্য বলিবতে। যারা কেবলমাত্র কনফেস করতে চান, নিজের বিবেকের বোধ থেকে ভুল স্বীকার করতে চান, তারাই আমাদেরকে টেক্সট করবেন এইভাবে। প্রথমে লিখবেন ABC স্পেস JBSB স্পেস আপনার নাম, এরপর পাঠিয়ে দেবেন 2221 নম্বরে। প্রিয় শ্রোতা, আমাদের এই অনুষ্ঠানে বরাবরের মতো এক্সপার্ট প্যানেল থেকে থাকছেন জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের প্রফেসর ডক্টর তাজুল ইসলাম, যিনি আমাদের এই পুরো অনুষ্ঠানটি শুনে তার মূল্যবান মতামত প্রদান করবেন। ডক্টর তাজুল ইসলাম, আমাকে কি শুনতে পাচ্ছেন আপনি?
জি, আমি আপনাকে শুনতেছি।
অনেক ধন্যবাদ, আপনাকে ঈদ মোবারক।
জি, আপনাকে এবং যারা শুনছেন সবাইকে আমি ঈদ মোবারক জানাচ্ছি।
ওকে, আমরা আশা করছি যে আপনি পুরো অনুষ্ঠানটি শুনবেন বরাবরের মতোই। আজকে কালা জাহাঙ্গীর আমাদের সঙ্গে রয়েছে এবং শুনে আপনি আপনার মূল্যবান মতামত প্রদান করবেন। অনেক ধন্যবাদ আপনাকে। ওকে প্রিয় শ্রোতা, আমরা মূল পর্বে ঢুকছি, তবে তার আগে কালা জাহাঙ্গীর আপনাকে প্রশ্ন করতে চাই, এখানে যারা আসে বিবেক বোধ থেকে এখানে আসে, আপনার যে বিবেক বোধের কারণে আজকে এখানে এসেছেন সেই বিবেকটি জাগানোর কাজ কে করেছে, কিভাবে আপনার বিবেকটি জাগ্রত হলো?
বিবেক জাগ্রত হয়েছে। আমি যখন দশজনের সাথে একসাথে কাজ করি তখন খুবই ভালো লাগে, যখন আমি একা হয়ে যাই তখন আমার কাছে একা মনে হয় না, আমার মনে হয় যে আমি দুইজন, আমার মতোই আরেকজন আমার সামনে এসে বলে তুই কি অপরাধ করছস, তখন আমার মাথা ঠিক থাকে না, তখন আমি নিজেই বৈশা বৈশা কান্দি। যখন এবিসি রেডিওর অনুষ্ঠানটা শুনলাম তখন আমি মনে মনে ভাবলাম যে আমি এখানে আমার যাইতেই হইব, প্রায় ছয় মাস ধরে আমি এখানে মেসেজ পাঠাইতে পাঠাইতে আজকে এবিসি রেডিওতে আসছি।
আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি যে আপনার বিবেক বোধ নিজে থেকেই জেগেছে, এবং আপনি যেটা বললেন স্কোয়াড সিনেমাটিক যে আপনার মতোই একজন সামনে এসে বলে যে কি অপরাধ তুই করেছিস এবং আপনি একা একা বসে বসে কাঁদেন। প্রিয় শ্রোতা, এই হচ্ছে ওর বিবেক বোধের জায়গাটি। আমরা শুরু করছি যাহা বলিব সত্য বলিব ওর মূল পর্ব। আপনি ব্যাকগ্রাউন্ড থেকে শুরু করুন।
যখন আমার 10 বছর তখন আমি সবসময় দুষ্টামি নিয়ে ফাইজলামি নিয়ে ব্যস্ত থাকি।
কয় ভাই বোন ছিলেন আপনারা?
আমরা 4 ভাই 4 বোন।
4 ভাই 4 বোন। আপনার বাবা কি করতেন?
আমার বাবা তৎকালীন মুয়াজ্জিনই করত দেশগ্রামে,
মসজিদের মুয়াজ্জিন ছিলেন তিনি।
মুয়াজ্জিন ছিলেন।
ওকে।
তো আমরা 8-10 জনে যাইতাম ওয়াজ মাহফিলে, যায় সেরা দেখতাম যে বাজারে দেখতাম পোস্টার টানানো আছে ওয়াজ মাহফিলে, তো পোস্টারের নিচে যদি লেখা থাকতো যে দূর দূরান্ত থেকে আগত মেহমানদের জন্য খাবারের ব্যবস্থা আছে, তাহলে আমরা ওয়াজে যাইতাম সব বন্ধুরা মিলে। তো ওয়াজে যায় অনেক সময় দেখা গেল একবারই দুইবারই তিনবারই চারবারই তো খাইছি আমরা, যে পাশের গ্রাম, তারপর বলতাম যে অনেক দূর থেকে আইছি, মিথ্যা কথা বলতাম। আর আমাদের ছিল কি সনের ঘর, পরে এক পর্যায়ে দেখা গেল বাপের ক্যান্সার হয়েছে আর বড় ভাই থাকে ঢাকা বড় কাকার ধারে, পরে আমরা ভাবলাম যে না এনে আর থাকা যাইব না, চলা খুব কষ্ট হয়ে যাচ্ছে। পরে বাপ মা সবাই মিললা আয়া বললাম ঢাকা। দাদার কোন সয় সম্পত্তি বেশি একটা ছিল না, আর মা নানার বাড়ির অনেক সয় সম্পত্তি ছিল, তো মা আর কত আনবো, আনতে আনতে নানা যা বিয়ার সময় দিছিল মারে গলার গয়নাগাটি সব বিক্রি করে বাবার চিকিৎসা করেছে, এমনকি ঘরের যে খাট বিয়ার সময় খাট দিছিল, বাপে তো হাফেজ মানুষ, ওই
কোরআনের হাফেজ ছিল।
হ্যাঁ, কোরআনের হাফেজ ছিল।
ওকে।
তো সবকিছু শেষ করে লাইছে ওই ক্যান্সারে, পরে চিকিৎসা করাতে হালকা পাতলা উন্নতি হয়েছে কিন্তু আজান দিতে পারে না। তো আইলো ঢাকায় বায়ো মাছের ব্যবসা করে, আসছে আইসা ঢাকায় আসার সেকেন্ড কলোনি প্রথম বাসা নিছে, 2-4 মাস থাকতে থাকি, আর আমি তো গ্রাম থেকে আইসি গাইয়া কিছু বুঝি না, এই বাসা 3-4 মাস পরে কয় এখানে রুম ভাড়া দাম, গেলাম আমরা গাবতলির সাইডে খৈরামপুর।
ওকে।
পরে একদিন দেখা গেল ওই বাসায় একটা ছেলে থাকে আমার সমবয়সী, নাম হয়েছে মামুন, ওর সাথে একদিন গেলাম গাবতলি, ব্রিজের পাশে আর একটা ছোট একটা ব্রিজ আছে, ওই ব্রিজের নিচে মহিলার কিছু ঝুপঝাপটা আছে, তো ওইখানে 2-3টা লোক খাড়াই রয়েছে, দুইজন মহিলা আর একজন ছেলে। পরে আমরা দুইজন গেছি, তারা তো খুব ভালো টাইট পইরা খাড়াই রয়েছে ঘুরতে আসছে, পরে তারা নিচের দিকে চায় রয়েছে, আমরা যখন গেছি তখনই ডাক দিয়েছে এখানে 500 টাকা পড়ছে উড়াই দো তোমরা 100 টাকা দেবো। তা আমার সাথে যে মামুন গেছে ওই মামুনে কইতাছি তুই থাক আমি যাই আনি তোর বাগ দিম, তাই আমি বললাম যে আচ্ছা ঠিক আছে নিয়ে, ও গেছে যায় 500 টাকা আনছে, আনছে পরে ওরা 100 টাকা দিছে ওনার, আমি কই তুই আমার টাকা দিবি কত রে কি আমি 25 টাকা দিমু, ও এই কথা কয়ে বুড়ি সালেরা ছিল বাটপারি করে আমার কাছে টাকা গুলো নিয়ে গেছে। পরে এক পর্যায়ে দেখা গেল ওই বাসা সাইরা দিয়ে আবার সেকেন্ড কলোনি দেওয়া হয়, তো ওই বাসায় রাখা আমি তো তখন তেমন একটা চিনিও না রাস্তাঘাট, যেন বাসার ওইখানে আশেপাশে, পরে দেখা গেল কি ওই বাসার একটা চিপা আছে আমাদের রুমের পিছনে, ওইটাতে একটু মাটি মুটি আর আমের গাছের চারা উঠছে, পরে আমি কি করলাম আম গাছটা এনতে উঠায় আরেক জায়গায় নিয়ে বুনতে আছে, তো এনকার কতটি স্থানীয় পোলাবানা ছিল, নাম হচ্ছে শাহিন মামুন নাদিম, ওরা 3 জন আমার দেখছে লক্ষ্য করছে আমি গাছটা লাগাইতেছি, তখন ওরা কিরে আমাদের ছাদে তো টপ আছে ওরে দিয়ে গাছ লাগাম, চল ওরে আমরা বন্ধু বানাই আনি, ওরা 3 জনে গিয়ে আমার কইতাছে আমাদের বন্ধু হইবা, কি কো তোমার বন্ধু হমু আমি কুস্তা চিনি না জানি না, তোমরা সাথে গুললে কিতা হইব না হইব আন্তাজি, পরে কয়ে সমস্যা নাই কয়ে তুমি আমাদের সাথে সবসময় চলবা ফিরবা আর আমরা যা যা করি তাই করো, পরে আমি কইলাম আচ্ছা ঠিক আছে, এক পর্যায়ে দেখা গেল ওগোর সাথে মিশে গেছি, ওর আবার যা ওগোর যে সিনিয়র ব্যাচ আছে তাদের কাছে পরিচয় করা দিল, জিন্না রনি তারপর হইলো অবি শশী ওরা হইলো বড় ভাই, যেটি আমার বন্ধু বান্ধব ওরা তো স্কুলে পড়ে, ওরা থাকে পড়ালেখা নিয়ে ব্যস্ত আর আমি থাকি ওর সাথে বড় ভাই বেড়ার সাথে, বড় ভাই বেড়াদের সাথে থাকতে থাকতে ওরা এক সময় দেখা গেল কি যে এডা আনবার দে উডা আনবার দে, যে এই টুকটাক আর কি কাম কাজ দিয়া দে, যে
দোকান পড়াশোনার সাথে কোনো যোগাযোগ নাই,
না না পড়াশোনার সাথে কোনো যোগাযোগ নেই,
পড়াশোনা করতেন না আপনি?
দিছিল ব্রাক স্কুলে দিছিল, তখন আমি পড়ালেখা করতাম না, আমার একদিক দিয়ে দেয় আর একদিক দিয়ে আমি আয়া পড়ি।
মানে আপনি পড়াশোনা করে পছন্দই করতেন
না?
কেন পছন্দ করতেন না?
পছন্দ করতাম না বলতে, তখন ওই পড়ালেখার দিকে আমার কোন নলেজ ছিল না, তখন খালি দুষ্টামি ফাইলাম।
এটার জন্য আপনার বাড়ি থেকে কোন শাসন করা বা বকাঝকা দেওয়া?
শাসন করা তো বকাঝকা তো যা করার করছি, বাপে করছে, তো বাপে অসুস্থ, বাপে আর তেমন একটা শাসন করতে পারে না, কারণ যখন ওদের সাথে পরিচিত হয়ে গেল তখন দরাজ ছোঁয়ার বাইরে, সারাদিন ঘরেই থাকি না, তাহলে আমার বিচার করব কি, বকাঝকা দিব কি?
ওকে, পরিচিত হওয়ার পর?
হ্যাঁ, পরিচিত হওয়ার পর ওদের বড় বেশ, যেমন হাফিজ, তারপরে রেজা, কালা ফারুক, ওদের সাথে পরিচয় করাই দিল। পরিচয় করাই দেওয়ার পরে তারা কি করলো, এক পর্যায়ে দেখা গেল আমার টাকা দেয়। ওইখানে শালিমাজারের পিছনে একটা কলা বাগান আছে, ওই সাইডে একটা বস্তি আছে, ওই বস্তিতে পরিচয় করাই দিয়ে দিচ্ছে, প্রত্যেক দিন যায় পুটলা আনুন, ওই পুটলা আনুন টাকা দিয়ে দেয়, প্রত্যেক দিন যায় সেটা পুটলা আনি আর ফেন্সির বোতল আনি, আনিয়া সেরা ওদেরকে দিয়ে ওরা তানির মাঠে বসে বসে খায়।
ফেন্সির আপনি কোথা থেকে নিয়ে আসতেন?
ওই বস্তি থেকে। আমি জিজ্ঞেস করার তো কোন প্রশ্নই আসে না, কারণ ওরা তো, আমি তো অন্ধবিশ্বাসী, ওরা যা বলে আমি তাই করি।
ওকে,
যদি এখন আমার চেয়ে একটু বড় মানুষ যাইতে আছে, যদি বলে ওরে মার, আমি দুম দারাক্কা মার আরম্ভ করতাম,
মানে একদম পুরো ওদের একেবারে ফ্যান হয়ে গিয়েছে,
ফ্যান হয়ে গেছি ডাইরেক্ট। ভাই কি করতে হইব কোন, ওরে মার, মাইরা একবারে।
মানে ওরা তো আপনার চেয়ে বয়স অনেক বড় ছিল?
বয়সে বড়, সিনিয়র।
ওকে, তারা আপনাকে ভাবে ব্যবহার করছে?
ব্যবহার করছে।
ওরা এলাকার কোন ভালো লোকজন ছিল না?
না,
সন্ত্রাসী মাস্তান টাইপের ছিল।
মাস্তান টাইপের।
তারপর?
তারপর দেখা গেল কি, একদিন দুই দিন তিন দিন এরকম আনতে থাকি, এক পর্যায়ে দেখা গেল কি যে ওরা অনেক সময় গার্মেন্টস থেকে লোক আসে, কয় যে কালা এদিকে।
কি নামে ডাকতো? কালা।
হ্যাঁ, কালা, কালা এদিকে। আমাকে জি ভাই বলেন, কালকে তো তাজু ভাই মুক্তি পাইব জেলে থেকে, কল লাগি কিছু ব্যবস্থা করতে হইব, আজকে তো বেতন পাইছে, দড়ি ঠেট দি। পরে নেক্সট সোয়ামিল আছে পুরা গার্মেন্টসের সামনেই, ওই জের গার্মেন্টস তারই সোয়ামিল, ওইখানে বসে থাকতাম। যখন বেতন হইতো, বিকালে বেতন হইতো, রাত্রে ছুটি দিত আটটা বাজে, তখন বলতো যে ওরে ধর, আমি যাই নগদে যায় কুলে উঠে যাইতাম, কুলে উঠা সাইরে একবারে টাকা নিয়ে নিতাম। তাও সব নিতাম না, কিছু রাখতাম কিছু নিতাম, কারণ চিন্তা করতাম যে আমরা সবাই কাছে মিলাই নিবো, সবটি নিলে আবার ওরা চলবো কি?
তো এতেও বাধা দিত না মেয়েরা?
হ্যাঁ, বাধা দিত, বাধা দেওয়ার সময় এদিক ওদিক চাইতো, চাইয়া দেখতো যে বড় ভাইরা আছে, তখন আর বাধা দিত না, কারণ বাধা দিলেই জানে যে দৌড়ে নিয়ে যাবো, দৌড়ে নিয়ে যাবো, ওই কারণে কোনো বাধা কিচ্ছু দিত না। পরে এই টাকা সব ওদের কাছ থেকে অর্ধেক অর্ধেক করে নিয়ে যেত। নেওয়ার পরে তাজু ভাই আইসে, যেদিন আইসে আসার পরে তার সাথে দেখা করলাম, যে ওরা কইল যে ভাই ও তো ভালো একটা সাহসী পোলা, ও তো আস্তে আস্তে দেখা যায় ভালো।
এই তাজুটা কে?
তাজুটা হচ্ছে যে ওই এলাকারই স্থানীয়, ওর বউয়ের কাছ থেকে যৌতুক চাইছিল, তখন না করছে, তখন সে কি করছে, তার বউরে অ্যাসিড দিয়ে পুরো মেরে
ফেলছে।
তখন তো তার সবাই চিনে এলাকার, একবারে
পুলিশে ধরিয়ে দিয়েছে।
হ্যাঁ, পুলিশে ধরাই দিয়েছে, তারপর আবার জেল থেকে ছুটাইছে।
ওকে, তাকে আপনারা এইভাবে সংবর্ধনা দিচ্ছেন?
হ্যাঁ, তাকে আমরা সংবর্ধনা দিচ্ছি। তখন বলছে যে কালা আইছে, তখন যে বলছে তাকে একটা তাজু একটা চর মারে ঘুরে, কয়ে বেটা তুই জানোস না এলাকায় যে কালা জাহাঙ্গীর আছে, শিষ্য সন্ত্রাস, তুই ওরা কালা জাহাঙ্গীর ডাকস, ও তো বড় হইলে তো ওই নামে ওরা ধরে নিয়ে যাইব। পরে ওরা কয়েছে আচ্ছা ভাই ভুল হইছে, ডাকুন না, কিন্তু আমার ফ্রেন্ড সার্কেল যারা আছে, বন্ধু বান্ধব, তারা সবাই ডাকে ডাকে এখন তাজু ভাই।
আপনি দেখতে কালো এবং আপনার নাম হচ্ছে জাহাঙ্গীর, সবাই আপনাকে বিজন্য ডাকতো কালা জাহাঙ্গীর,
কালা জাহাঙ্গীর।
ওকে,
কিন্তু ওই এলাকার ভিতরে শিষ্য সন্ত্রাস আছে কালা জাহাঙ্গীর,
ওই এলাকার ভিতরে আরেকজন সন্ত্রাসী ছিল যার নাম কালা জাহাঙ্গীর,
সে বিদেশ চলে গেছে।
ওকে, যাই হোক, তারপর?
তারপর এক পর্যায়ে দেখা গেল কি যে পুরো এলাকায় নাম ফিটে গেছে আমার, যে কালা জাহাঙ্গীর, কালা জাহাঙ্গীর। তখন মা বাপে স্বাস্থ্য ভাই ব্রাদার যারা আছে সবাই আতঙ্ক হয়ে গেছে যে ও তো এরকম খারাপ দিকে চলে যাইতেছে, তাহলে তো ও তো বেশি দিন টিকবো না, ওর যে কোনো টাইমে করস ফায়ার হইতে পারে, এই সে হইতে পারে, বড় হইলেই ওর, মানে সবাই আমার নিয়ে চিন্তাধারা আরম্ভ করলো। তখন দেখা গেল কি কয়েক মাস পরে আমার বাড়িতে পুরা বাড়ি ঘিরা দেওয়া লাই দিছে আর্মি আসেরা ঘিরা দিয়ে দিছে। এখন তো কয় যে কালা জাহাঙ্গীর কাটা বাইরেও, আর আমি গেটের সামনে উপস্থিত, আর আমার মাও সামনে। আমার মা তো গেরাইমা কয় বাবারে কি হইছে, বাবা আপনারা কি লিগে আইসু না, কি কইছে আমার ফুলা কি করছে, এসে কয় বেটি তরপুলা এটা কালা জাহাঙ্গীর তরপুলা বাইর কর তাড়াতাড়ি। পরে আমার মা তো হাইরে কি কান্দা, আমার দেহাই বাড়ি চাই না যে আমার এই পোলা। পরে কই তোর পোলা, মার এক পর্যায়ে ধাক্কাই মারলো হালকা একটু। পরে কয় যে বাবা এইটাই তো আমার পোলা। তখন এক পর্যায়ে হারা হাসতে লাগলো, কি এটা তোর পোলা, এটুক পোলা কালা জাহাঙ্গীর, আমরা কি কালা জাহাঙ্গীরের কাছে আইসি, কর এই নাম কেডা দিছে, কয় এলাকার পোলা পাইন। তখন যারে পাইছে তারাই লাঠি চাষ, যারে পাইছে সামনে তারাই লাঠি চাষ করছে যে ওর নাম এই নাম ধরে ডাকস কিলে।
প্রিয় শ্রোতা, এখানে আপনাদেরকে নোট করতে চাই, কালা জাহাঙ্গীর নামে একজন শীর্ষ সন্ত্রাসীকে আপনারা হয়তো অনেকেই চেনেন, কিন্তু ওরও নাম ঠিক একই এলাকায় কালা জাহাঙ্গীর নামে, এবং ওর জীবনের যে অপরাধগুলো সেগুলো ওই কালা জাহাঙ্গীরের চাইতে কোন অংশেই কম নয়, কারণ একের পর এক আমরা সেগুলো আবিষ্কার করব। আমরা সিরিয়ালি একটু যাবার চেষ্টা করি, একজন মানুষ কতটা দুর্ধর্ষভাবে অপরাধী হতে পারেন সেটা আজকের এই কালা জাহাঙ্গীর, জাস্ট তাকে জানলেই চলবে, আর কিছু জানতে হবে না। ওকে, তারপর কি হলো?
তারপরে এক পর্যায়ে দেখা গেল কি যে সব বন্ধু বান্ধবরা কয় আচ্ছা তুই তো আমাদের সাথে মিশছ, কিন্তু আমাদের তো খেলতে খেলা লাগে, মানে আম কাঁঠালের সিজন শেষ, খেলার সময় আছে, প্রায় বর্ষাকাল শুরু হয়ে গেছে, কয় আমাদের খেলা লাগবো, কয় ফুটবল কিনা লাগবো, এটা কিনা লাগবো, এটা কিনা লাগবো, টাকার তো দরকার। তো ভাইয়া আবার মাছের ব্যবসা করে, তখন ভাইয়ের কাছ ভাইয়ের পকেট থেকে ভাইয়ের পকেট শার্ট খুললে থয়ে আসলে 150 টাকা নিয়ে দেবো, তৎকালীন 150 টাকাই অনেক।
ওকে,
নিয়ে যাইতাম না,
তাহলে
আমার
আপন ভাই, ওকে,
মাছের ব্যবসা করে, তার কাছ থেকে নিয়ে যাইতাম, নিয়ে আসে এরা, ওরা যদি সবাই মিললাই তো 50 টাকা, আমি দিতাম 100 টাকা। তখন ওরা আমার খুব বাবা দিত, ও এত টাকা তুই পাইছিস কই, আমি মনে করতাম আমার মতন আর রাজা বাসায় কেউ নাই, কিন্তু ঘরে বাদ নেই, তা তো আমার নলেজে ঢুকে না। পরে ফুটবল কিনে আনতাম, আইনা সেরা খেলতাম, টুর্নামেন্ট খেললে মেললে ছাড়তাম, তাহলে তো এই খেলা শেষ, তাহলে তো আমাকে তো একটা পার্টি করতে হইব, খাওয়া দিতে হইব, রেস্টুরেন্ট আছে এক নাম্বার, চল এক নাম্বারে যাও। তো কয় টাকা বাইর কর, আমার কইতেছে ওরা টাকা বাইর কর, আমি তো আর ওদেরকে প্রশ্ন করি না যে তোরা বের কর, আমার কত হলে ওদের সাথে যেন চলতেছি এটাই তো বেশি, কারণ ওরা কই আর আমি কই। পরে আমি ভাবলাম যে তাহলে ঠিক আছে, আমি আজকে একটু ফিটিং মেরাই, কয় ফিটিং মানে কয় আজকে জুমার দিন, আমি যাইতেছি দাঁড়া, কয় জুমার দিন কি করবি, আমার এক বন্ধু কইতে আছে, কয় আরে জানোস না ও কি করবো, মানে ও জেনে পারো কেমনে টাকা জোগাড় করবো। পরে ওরা তো আর যেটা কইতে আছে ওটাও জানে, কয় আচ্ছা দোষ আমি বাইরে খেলাই থাকুম, তুই যাবি যায় সে রান। গেলাম মুর্শিদে, খালি পায়ে গেলাম, নামাজ শেষ না হইতে হইতেই আবার আয়া বললাম, আয় পায়ে জুতা, তখন জুতা দেয়া যায়, ও দোষ তো ভালোই তো চামড়ার জুতা দিই, অনেক দামি বেচা দেব, এক নম্বর সুরা মার্কেট আছে, একজনের সাথে কন্ট্যাক্ট হইলো যে আমরা যে কোনো টাইমে আসুম, আপনি দাম বুঝমতে দিয়া দিবেন, 500 টাকার জুতা 100 টাকা হইলে আমাদের এনাফ, নতুন নতুন জুতা নিয়ে এরকম ভাবে প্রত্যেক, এমন দিন গেছে শুক্রবার ছাড়াও নিছি আর জুমার দিন তো মিসি নেই, এরকম ভাবে নিতে নিতে দেখা যায় প্রায় 70-80 জোড়া জুতা নিয়ে গেছে, নিয়ে এসে এরা বেচাই বন্ধু বান্ধব নিয়ে রেস্টুরেন্টে খাইছি, আর আমি বড় লোকই দেখাইছি যে আমার তো কি টাকা, আমার টাকার অভাব নেই, আমার টাকা দিয়ে আমি চুরিদারি কইরা ওগরে নিয়ে খাওয়াইছি। তো দোষ আজকে তো সবরাত, বেশি টাকা লাগবো, বুম আনা লাগবো, মানে বুম ফুটামো সবরাত, তাই আমি কইলাম তাহলে ঠিক আছে, তাহলে কি করা যায়, দেখলাম আমার নামে নামে একজন বিল্ডিং করতেছে, সে ওয়ার্কশপের দোকান থেকে অনেক টাকা কামায় আসে, বিল্ডিং করতেছে, 5 তলা করবো, 4 তলা কমপ্লিট হয়েছে। পরে টয়লেটের যে পাইপ পিছন দিয়ে দুই সাইডে দুই সিপা আছে, ওই সাইডে এক বিল্ডিং, এই পাশে এক বিল্ডিং, ডান সাইড বাম সাইডে দুনো সাইডে বিল্ডিং, ওই টয়লেটের পাইপ বাই আমি উঠে গেছি, পাইপ বাই উইটা ইচ্ছা মতন যে রোড গুলা লম্বা রোড না, যেগুলা বেকা করে থুয়ে রাখছে গুল গুল, এগুলা ইচ্ছা মতন বস্তায় বললাম, বইরা সেরা বান দিলাম, তখন রাত প্রায় 11:30-11:30 বাজে অনুমানিক, বললাম বইরা সেরা নামাইলাম, রশি ভালো করে বান দেয়া, ওইখানে একটা ইয়া ছিল রোডের সাথে বান দেয়া বস্তা, আস্তে 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 বেড়া সারলাম, তো নিচে একটা বন্ধু ছিল নামাইলো পাপেল, ও ধরছে দইরা সাইরা নিয়ে সাইরা, আমাদের সব জায়গায় কন্ট্যাক্ট করা ছিল, আমরা এটি নিয়ে আসুন, এটি আপনারা খালি কিনবেন, আচ্ছা তাহলে ঠিক আছে। পরে ওই দোকানে মাপলাম, দেখলাম যে 13 কেজি হয়েছে, 13 কেজি তৎকালীন 16 টাকা না 17 টাকা কেজি ছিল, তখন প্রায় অনেক টাকা হয়েছে, 500-550 টাকার মতো নেই।
কোন ভয় ডর কাজ করতো আপনার মধ্যে?
না, তখন কোন ভয় ডর
ভয় ডরই ছিল না। তখন আপনার বয়স কত ছিল?
তখন আমার বয়স প্রায় 12-12.5
12-12.5 ওকে, তারপর
কোন ভয় ডর কাজ করতো না, যায় বেচা যেতাম, বেচা এসেরা গেছি গাড়ির সাদে কইরাই সাবার গেছি, সাবার নামা বাজার তে যায় সেরা বোম কিনে আনছি, বোম কিনে আইন না সেরা এক জায়গায় বস্তা ভরে রাখছি।
প্রিয় শ্রোতা, বিরতির ঘন্টা বেজে গেল এই মুহূর্তে। আমরা ছোট্ট একটা বিরতি নিতে চাই, মাত্র তিন মিনিটের বিজ্ঞাপন বিরতি, এবং তিন মিনিট পরেই আমরা আবারও ফিরে আসবো যাহা বলিব সত্য বলিবতে। আজকে যাহা বলিব সত্য বলিবতে নিজের জীবনের ভুল এবং অপরাধগুলো স্বীকার করছে কালা জাহাঙ্গীর। কালা জাহাঙ্গীরকে নিয়ে ঠিক তিন মিনিট পরেই আমরা আবারও ফিরে আসছি। আপনি ওকে দেখতে চাইলে চলে আসতে পারেন আমাদের ফেসবুকে। আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/abcradiofm89.2। ওখানে গিয়ে আপনি একটি পেজের লিংক পাবেন এবং সেই পেজটিতে গিয়ে আপনি কালা জাহাঙ্গীরের ছবি পাবেন। ফিরে আসছি ঠিক তিন মিনিট পর।
যাহা বলিব সত্য বলিব।
প্রিয় শ্রোতা, তিন মিনিটের বিজ্ঞাপন বিরতির পর আমরা আবারও ফিরে এসেছি ঈদ স্পেশাল যাহা বলিব সত্য বলিবতে। আমি আরজে কিবরিয়া রয়েছি আপনার সঙ্গে, সঙ্গে রয়েছে আমার টিম মেম্বাররা আরজে সুমন এবং সাউন্ড এডিটর মঞ্জু। তাদের পক্ষ থেকেও আপনাদের সবাইকে জানাচ্ছি ঈদ মোবারক। আজকে এখানে কালা জাহাঙ্গীর রয়েছে এরকম একটি ঈদের বিশেষ দিনে, তার জীবনের অপরাধ বোধ এবং ভুলগুলো নিয়ে লাখো মানুষের সামনে নিজের অপরাধগুলো সে স্বীকার করছে, এবং সেই অপরাধ আমাদেরকে আজকে কোন শিক্ষাটার দিকে নিয়ে যায় সেটাই এখন দেখার বিষয়। আমরা ফিরছি তার কাছে। ওকে কালা জাহাঙ্গীর, আপনি যে জায়গাটিতে ছিলেন, আপনি বলছিলেন যে বোমা নিয়ে কিছু একটা করতে যাচ্ছিলেন, ঠিক সেই মুহূর্তে তারপর
তখন সব রাতে সবাই সব বন্ধুরা মিল্লা বোম ফুটাইছি, ফুটায় মোটায় সেটা সকালবেলা হয়েছে। তখন কয়ে যে আমরা ফুটবল খেলার সময় টুর্নামেন্ট রাখো, তো বাগবাড়ি, দিয়াবাড়ি, বর্ধনবাড়ি, লালকুড়ি সব মিলে এসের একটা টুর্নামেন্ট রাখা হয়েছে। বড় ভাইরা রেখা দিছে ছোট ভাইদের সাথে খেলা হইব।
ওকে,
গোল টোল সব, পায়ের গোল কি হাতের গোল কিনা, গোল টোল সবই টানানো হয়েছে। টানানোর পরে দেখা গেল যে আমরা সবসময় আমরা জিতা দেয়, কারণ আমাদের মাঠ, আমাদের সবকিছু, আর আমরা সবসময় খেলার আগে প্ল্যান করে রাখি, আমরা জিতা দেয়। তখন বাগবাড়ির পোলাপাইন খুব ডেঞ্জারাস, ওরা মানতে চায় না। একপর দেখা গেল আমাদের মাঠে আমাদের সাথে তর্কাতর্কি গেঞ্জাম লেগে গেল। পরে বড় ভাইরা ফিরাই দিয়ে দিচ্ছে, কয়ে যে নিজের মাঠে গেঞ্জাম করবি, ওরা পরে বড়দের বড় ভাইরা খারাপ বলবো, কারণ নিজের মাঠ পায়া আমাদের পোলাপাইনের মাইরা দিছে, তোরা কিছু কস নেই, তাই কেউ ওর সাথে গেঞ্জাম করে লাভ নেই। পরে ওরা গেল, অনেকদিন গ্যাপ গেছে গেছে গা। আমি কি করলাম, আমার এক বন্ধু রে নিয়ে ওকে, বন্ধু আজকে তো টাকা দরকার, চল যাই। আমার ও বুদ্ধি দেয় সবসময়, কয়া যায় বাইরের বাসায় দেয়, বড় ভাইয়ের বাসায়, মানে ফ্ল্যাট বাসায়। আমি কই তাহলে চল যাই, কই কি করতে হবো, কয়ে জুতাটি খুললা থে, খালি পায়ে গেলাম দুজন, দুইজনই যায় সেরা জুতা নিয়ে এলাম, দরজার সামনে জুতা পাইলাম, জুতা পায়া পেরে নিয়ে এলাম। ওই দুই জোড়া জুতা প্রায় 250 টাকা বেচছি, বেচা দুইজনে যায় ইচ্ছা মতন রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করলাম। পরে আরেক পর্যায়ে দেখলো আরেক বড় ভাইয়ের বাসার জুতা নেই, তখন তো জানে যে ওই একমাত্র এলাকার ভিতরে চুরি করে, আর কেউ নেই, কিন্তু ওই জুতা আমি নেই নেই, এটা আমি জানি। পরে আমারে মনে করেন যে জুতা নেই নেই আমি, তারপরে আমারে নিচে ডাকা। আমি কইলাম যে ভাই কি হয়েছে, আমি তো সাহস বুক ফুলায় কথা কইতে, ভাই কি হয়েছে, কয়ে দিকে ছাদে আয়। পরে ছাদে নিয়ে আসে আমার ইচ্ছা মতনে বাঁধছে, বাইন দেয় এতটুক মোটা একটা রড ছিল, রড দেয় ইচ্ছা মতন বাইরেছে, কো তুই জুতা নিছস কি লাগে, আমি ভাই আমি জুতা নিনি, তুই নিছস তোর কুয়াই লাগবো। পরে এক পর্যায়ে অনেকগুলা বাড়ি দিছে, আমার পায়েও একটা বাড়ি দিছে, এই জায়গাটা পুরো মাংস ছিটটা বিটটা গেছে, এখন ওই চিহ্নটা আছে, অনেকদিনের আগের চিহ্ন এখনো আছে একটুখানি। তারপরে মাংস ছিটটা বিটটা গেছে, আমার অনেক মাইট দূর করে, আর আমি কান্তাছি যে ভাই আমি তো আপনার জুতা নেই নেই, আপনি কে লিগে আমার এই দোষারোপটা করতেছেন, তুই নিস, আর আমার চেহারাও দেখতে খারাপ, টুকাই ঘুমতন চেহারা, জার্জিটা হারা আমার নামে, আর বেশিরভাগ ওই এলাকার 50% জিনিস আমি একাই নিতাম, যেটা হারাই তুই আমি একাই নিতাম, সবার জানা হয়ে গেছে মোটামুটি যে আমি এলাকার ভিতরে
চুরির কাজটা করেন,
চুরির কাজটা করি। পরে আবার ওর আমি দুইজনে মিল্লা গেলাম ঘুরতে বাগবাড়ির ওদিকে, খৈশুদ মিনার ওদিক যাই যায় ঘুরে আসি, বিকালে একদিন গেছি, পরে ওরা আমার দেখছে, ও নিজেই দেখছে যেটার সাথে আমি হাতাহাতি করছি খেলার ভিতরে। পরে ও যায় সবাই রে ডাইকে আনলো যে আইসে, তো আইসে ও দুইজন, আমরা দুইজন, আর ওরা 15-20 জন ইচ্ছা মতন আমাকে মারছে। আর ও কি করলো, একটা অকিস্টিক আনলো আইনা, আমারে তিনটা বারে দিছে মাথার ভিতরে, পরে মাথার ভিতরে বাড়ি দিছে, আর ওরে কোন রকম মাইরা খেলে আহত করছে, বেশি একটা ওরে বেশি একটা আঘাত দেয় না, খালি পিঠের ভিতরে মারছে, আর আমার একবার রক্ত মুক্ত বাইর করে লাইছে। তো তখন আমি অজ্ঞান হয়ে পড়ে রয়েছি। পরে ও আমার নিজে টাইনে আনছে, টাইনে আনার পরে যখন রাস্তার মাঝখানে আইলো তখন কি আনাইছে, তখন আমি বললাম যে বাড়িতে যাই বলিস না যে আমার মানুষে মারছে, কারণ মানুষে যদি মারছে বলিস তাহলে আরো মারবো। বলবি যে ও পা পিছলা খেয়া এক গাড়ির সাথে ধাক্কা খেয়া মাথা ফেটে গেছে, কারণ আমার যে যে আনতে আমি অনেক মার খেয়েছি, যে যে জায়গাতে মারো কিন্তু বাড়িতে কোনো সময় কইছি না যে আমার
অনেক মার খেয়েছেন। মানে গণপিটনেও খেয়েছেন?
গণপিটনেও খেয়েছি, মুর্শিদের জুতা চুরি করতে যায় গণপিটনেও খেয়েছি অনেক। তো আমি যদি মার খেতাম আমার যতই রক্ত থাকতো আমি কোনো সময় বাড়িতে কইতাম না যে আমার মানুষে মারছে।
যখন গণপিটনি খেতেন, আমরা তো গণপিটনি মাঝে মাঝে দেখি, তো অমানসিক নির্যাতন আপনি সহ্য করতেন কিভাবে?
সহ্য করতাম কিভাবে? তখন অনেকে বলতো যে হালকা পাতলাই মারতো, তেমন একটা মারতো না, কারণ তখন তো আমি ছোট। বলতো যে না বুঝে নাই, কেউ বলতো বুঝে নাই, আর কেউ লাত্তি দেখো তো বুঝে নাই, মানে ও বুঝছে এটা করছে এই সেই, কেউ লাত্তি মারতো আবার কেউ আবার সারাই দিত, ওই রকম ভাবে আমি কোন রকম ছুটাই দিতাম। আর আমার কান্দা দেখলে এমনি ছেড়া দিত, কারণ আমি ছোট মানুষ, এরকম চিল্লা পাল্লা করে কান্দতাম। তখন অনেকজনে দেখতো যে মায়া লেগে যাইতো, ছেড়া দিত কয়ে যাই।
ওকে, তো যে ঘটনা বলছিলেন আপনি, তারপর?
তারপর বাড়িতে আসার পরে আম্মা আব্বা কয়ে কি হয়েছে কি হয়েছে, কয়ে জ্বর তো গাড়িতে মাথা লাগিয়া ফেটে গেছে, এরকম ভাবে সত্য মিথ্যা বানায় কইছে। পরে চিকিৎসা করে আনলো। পরে আমার যে বড় সিনিয়র ভাই জিন্না ভাই, সে বললো কি হয়েছে আমার কাছে কো খুললা। আমি কইলাম যে ভাই এরকম এরকম অবস্থা, কয়ে ঠিক আছে ওরা চিন্তা রাখছিস না? আমি কইলাম তো হ্যাঁ ভাই চিন্তা তো রাখছি ওরা। কয়ে আচ্ছা তাহলে দেহিস ওরা কোনোদিন নেই ওরা একলা পাস। পরে একদিন দেখা গেল যে এই দুই তিন মাস গেল গা সবরাই তাইলো, আবার সবরাই তাইলে ও আইসে নামাজ পড়তে ওর এক ফ্রেন্ড নিয়ে বন্ধুরে নিয়ে, কই ওই এলাকায় নতুন মসজিদ হয়েছে আই যায় ওইখানে, ওরও মনে হয় ওইটা ওগুলা খেয়াল নেই। আর আমি তো এই এলাকার স্থানীয় না, গ্রাম থেকে আইসি, ও তেরকম একটা গুরুত্ব দেয় না, দূর আর মারলে কি আর না মারলে কি। পরে ও আইসে, আসার পরে পরে আমি সব বন্ধু বান্ধব ডাক দিলাম আর বাইরেও ডাক দিলাম যে ভাই এই অবস্থা, কই ও আইসে সত্যি? পরে কই হ্যাঁ। পরে ও নিচতলায় নামাজ পড়তেছে আর আমরা সবাই ছাদে বেরিয়েছি, তো অনেক পিচ্ছি রে পাঠাইলাম ভাই, ওরে বুদ্ধি দিয়ে দিল যা ওরে নিয়ে যে কোনো একটা কৌশল শিখাই দিল, আমি আর শুনিনি। পরে ওর কৌশল শিখাই দিছে ও আইসে ছাদের উপর, আসার পরে ছাদের উপর আইসে কত কি করে মারছিলি? পরে তো আমাদের এতটি মানুষ দেখকে ও কাঁপা আরম্ভ করছে, কহ মারছিলাম তো ও অপরাধ করছে লেগে মারছে, ও ডাইরেক্ট এমনি কইতেছে আমি নগতেই একটা ঘুষি মারছি ওর চাপার ভিতরে। আর যে আমার সিনিয়র জিন্না ভাই হ্যাঁ কি করছে, আসে রাজমিস্ত্রির তো কাজ করে রাত্রেবেলা সব থয়ে রাখছে, হাতুড়িটা নিয়ে ডাইরেক্ট একবারে মাথায় বসে। এখন সেও চাই নাই যে মাথায় বসুক, চাইছিল গরদানি দিবার একবারে ডাইরেক্ট মাথায়, আর মগজ আইসা আমার একবারে গালের ভিতরে। এখন ও তো এমনি কাঁপতাছে 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 কাঁপতাছে, ওরা লাত্তিটা দিছে নিচে ফালায়, নিচে একটা চিপা আসলে ফালাই দিছে। পরে আমরা ওইখান থেকে নেমে আসি, আর কেউ এটা জানে কি না জানে, কিন্তু আমরা যে মারছি তা কেউ জানে না আজ পর্যন্ত, খালি আমরা বন্ধু বান্ধবরা জানি।
পরে কি হলো? পরে কি হলো? পরের দিন সকালবেলা যখন লাশ খুঁজে পেল,
হ্যাঁ পরের দিন সকালবেলা তো অনেক মানুষ জমে গেছে, আমরাও তো দর্শক হিসাবে দেখতাছি, কেউ তো জানে না যে আমরা এই কাম করছি কিংবা আমাদের সাথে ওর কোন শত্রুতা মিছিল। পোলাপেন পোলাপেন একসময়
যাকে দিয়ে ডেকে আনলেন ওকে, সে তো জানতো আলটিমেটলি,
সে তো আমাদের লোকই।
ওকে, কয়জন ছিলেন আপনারা?
আমরা প্রায় বন্ধু বান্ধব ছিলাম 15 জন, আর সিনিয়র একলাই বড় ভাই।
কেউ এর মধ্যে থেকে ফাঁস করেনি?
না কেউ ফাঁস করেনি, যে ফাঁস করবো সেই তো ফাঁসবো, কারণ এখানে তো
সবাই সেও জড়িত ছিল,
সেও জড়িত ছিল, কারণ একসাথে একসাথে চলাফেরা করি, ওটা গোপন হয়ে গেছে। তো এক পর্যায়ে দেখা গেল আমি এখানে ওইখানে চুরি করি, আমাদের রুমে যে রুমের পাশে এক বাড়াইটা ছিল তার একটা রিক্সা রাখতো বাসার ভিতরে, সে যেদিন বিল লাগাইতো এরপরের দিনই রিক্সার বিল নিয়ে যাইতাম আমি আর পাপেল মিল্লা দুইজনে, ও পড়ালেখা করতো না আমিও করতাম। পরে এক পর্যায়ে দেখা গেল ওই সাইডে একটা গ্যারেজ আছে ল্যাংরাপুটি, ওই গ্যারেজের ভিতরে যায়া এমনি বসতাম, বসে আড্ডা আড্ডা মারতাম, সবাই মনে করতো আড্ডাই মারতাছি, বাস একটা প্লাস নিয়ে সেলাইরেন্স নিয়ে বেল খুললা নিয়ে সেরে বিচ চালাইতাম 20 টাকা করে। তো এরকম ডেলি 20-25টা বেল আমরা নিতামই, মিস নেই, এই ওই গ্যারেজ তে নিতাম, আবার অন্য
রিক্সার বেলটা
বেলটা নিয়ে যেতাম, নিয়ে নিয়ে বেচতাম, ওটা সহজ কাম, খালি একটা নাট খুললেই বাস বেলটা খুললা দিতাম। পরে দেখতাম যে এলাকার ভিতরে কোন দোকানে বৈশা চা খাইতেছে কোন রিক্সাওয়ালা, আমরা রিক্সার সাইডে খাড়াইয়া আস্তে আস্তে,
বেল মানে কি বেলের উপরের পাটটা?
হ্যাঁ উপরের পাটটা, ওটা একটা নাট খুললেই খুললা যায়, ওটা নিয়ে এসে বিক্রি করে ফেলাইতাম। তো একদিন এক গ্যারেজে ধরাও পড়ছি, তখন তো চুরের 10 দিন আর সাউথের একদিন, একদিনকেই ফাঁস হয়ে গেছে যে ওই সব বেল নিছে। পরে ইচ্ছা মতন পিটাইছে, এই রিক্সার রোড মোড় দিয়ে ইচ্ছা মতন পিটাইছে। পিটানির পর নিজের এলাকার ভিতরে তো তখন বাপ মারে ডাকাইছে, ডাকায় সাইরা কইছে যে তোমার পোলা তো এরম করে এরম এরম করে চুরি ডাকাতি করে চিন্তায় মিন্তায় করে, কয়ে তোমার পোলা তো এই সেই হেডা হেডা অনেক বিচার দিছে। আর আব্বা তো একজন হুজুর মানুষ, সহ্য করতে পারে না, পুরো ওইখানে কান্দা দিছে যে আমার পোলা এত খারাপ হবে আমি কল্পনাও করিনি। আর আমার মাথা তখন ওই সেন্সটা কাজ করতো না যে আমি যে খারাপ কাজ করতেছি ওইগুলা কোনো কিছু মনে হইতো না। পরে কয় যে না ওরে আর এখানে রাখা দেব না, দেশে চলে দে। পরে দেখা গেল যে রাত্রেবেলা ঘুমাইছি, সকালে কিয়ের গোসানি গাছানি অমনি করে এই দেশে নিয়ে গেছে। আর আমি কইতে পারি না, কইতে পারলে আমি যাইতাম না, আর বড় ভাইরাও যাইবার দিত না।
দেশে মানে কিশোরগঞ্জে?
হ্যাঁ, কিশোরগঞ্জে নিজের এলাকায় চলে গেছে বাপ মা সবাই। আর বড় ভাই তখন ছিল, বড় ভাই ছিল আর বড় ভাইরে বিয়া করাইছে তার বউ, তারা দুজনে বলছে আমরা টাকা পাঠামো আপনারা জানে। পরে গেছি গা, যায় প্রায় দেশে আব্বা এক মাদ্রাসায় ভর্তি করাইছে, আমাদের গ্রামের মাদ্রাসায় টু এ ভর্তি করাইছে। তখন আমার 13 বছর, 2 বছর পড়ালেখা করছি, 2, 3, 4। ফোরে যখন উঠছি তখনই আমি আবার পড়ালেখা ছেড়ে দিলাম। তখন ভাইয়ের কাছে ফোন দিল যে কিরে ও তো এরকম এরকম অবস্থা, ও তো পড়ালেখা করে না, খালি দুষ্টামি ফেজলামি করে, দেশে দুষ্টামি ফেজলামি করি, আর দেশে কিছু খারাপ ছেলেরা আছে তাদের সাথে মিশিয়া নিজ খারাপ কাজে লিপ্ত হয়ে গেছে। পরে ভাইয়া কোথায় আছে তাহলে ওরা পাঠাই দেন, ওরা আমি যেকোনো একটা কাজে লাগাই দিব, ভাই যে ব্যবসা করে ওই ব্যবসাতে আমার ব্যবসা শিখাইব। পরে আমার পাঠাইলো, এখন ভাই ভাবি তো এক রুমে থাকে, আমি দুই রুমে থাকতে পারি না। পরে আমার দিল চাচার ঘরে, আমার আপন চাচাই চাচার ঘরে মেস দিল, ঘরে খাই আর ভাইয়ের সাথে সাথে ব্যবসা করি, টুকটাক ব্যবসা করি। আবার কয়দিন ব্যবসা করছি, পরে আমার একলাই ব্যবসাতে মাছ কিনা দিছে। পরে দেখা গেল কি যে ওরা চাষা চাষি থাকে নিচে, আর ওরা আমার দুইটা চাষতো বোন, আরো দুইটা আছে, দুইটা হইলো ছোট ছোট, একটা হইলো 5 বছর আর একটা হইলো 3 বছর এরকম। তো ওই দুইটা থাকে চাষাচাষির সাথে, আর ওই বড় দুইজন থাকে হইলো আমার সমবয়সী, একটা হইলো আমার 1 বছরের ছোট আর একটা হইলো 3 বছরের ছোট। তো ওরা দুইজন আর আমি তিনজন, আর চাচা চাষি নিজের ছেলের মতোই দেখতো। আর আমার তো এরকম ভাবে বাসা যাইতো না যে আমি কিংবা বড় হয়ে গেছি গা, মা বাপের কাছে সন্তান সবসময় ছোট। তো ভাই বোন একসাথে থাকতে দিছে, একসাথে থাকতে দিছে, দেখা গেল কি যে আমি থাকতেছি হুট করে একদিন দেখা গেল কি ওর যে বড় বোন নাম হলো ও আমার জড়ায় ধরছে। তখন আমি ভাবলাম এক পর্যায়ে ওর সাথে আমার শারীরিক সম্পর্ক হয়ে যায়। আবার 2-3 দিন পরে দেখা গেল ওর ছোট বোন যেটা আছে ওটাও আমার এরকম, ও জানে যে ওর সাথেই করি খেলে, কিন্তু দুইটার সাথে করি খেলে আমি একমাত্র জানি। তো শারীরিক 1-2-3 মাস দেখা গেল যে বায়ের বউয়ের সাথে যে কোনো একটা কথা নিয়ে দ্বন্দ্ব হয়েছে। আমি কইছি যে আমি ব্যবসা করুম, আমি নিজে নিজে আমার লাভের যে টাকা আমি নিজে নিজে আমার বাপ মার কাছে বুঝাম। পরে আমার আবার ওদের সাথেরই আমার আপন দুইটা বোন ছিল, মানে ওদের বয়সেরই, ওরা যেরকম ছোট ও আমার আপন দুই বোনও ছোট। তখন আব্বা তো যাই আসে না, কোনো চাকরি বাকরি পাই না। পরে আমি কইলাম আব্বা চলে আসেন, আসলে ওরা দুজন গার্মেন্টস করবো নে, আর আমি টুকটাক যা ব্যবসা করি তাতেই চলবে। পরে আব্বা কয় তাহলে আচ্ছা ঠিক আছে তুই একটা বাসা নে। পরে আমরা ওই সেকেন্ড কলোনি, মানে ওই গ্যাপ গেছে 2-3 বছর, আমরা আবার তৃতীয় কলোনি বাসা নিছি। আর আমার আমি ওই সাইডে যাই না, কারণ আমি এখন চাই যে সাধারণ মানুষের থাকতে, ওই সাইডে যাই না। আর ওরাও আমার চিনে না তেমন একটা, 3-4 বছর পরে আসছি। পরে দেখা গেল কি যে এক পর্যায়ে আব্বা আইসে, আম্মা আয় নাই, তারা সবাই দেশে, দুই বোন নিয়ে আসছে আব্বা। পরে একটা গার্মেন্টসে ঢুকছে, আর এর ছোটটা ঢুকে নাই, ঢুকবো গার্মেন্টসে। তো যেই বাসায় বাসা নিছি এই বাসার মনে করেন যে গোসলখানা, এক সাইডে গোসলখানা আর এক সাইডে হইলো মোটর। তো ওই মোটর সারতে গেলে ওই গোসলখানার যে বাঙ্গা টাঙ্গা আছে ওই বাঙ্গা টাঙ্গা দিয়ে সবকিছু দেখা যায় অলরেডি। তো আমি বলতো, বাড়িওয়ালা বলতো আমি যখন থাকতাম, না বললো আমি এমনি মোটর সারার উসিল্লা দিয়ে যাইতাম, যা দেই একদিন যে বাড়িওয়ালার দুই মেয়া গোসল দিতেছে দুজনই বিয়ার লাইক। এরপরের দিন আবার আমাদের দেশেরই গ্রামেরই ওইখানে বাড়াইটা থাকে, ওইখানে দুইটা মেয়ে আছে, তারারও এরকম ভাবে দেখলাম। দেখলাম আমি কই যে ব্যবসার থেকে আইসি, মাছের ব্যবসার থেকে আয়া, আমি কই যে তাহলে ডাক্তারের তো যা ঘুমের ওষুধ আনতে হবে, আমার একটা বুদ্ধি বেরিয়েছে। আর যেটা আমার সমবয়সী আমার ছোট, এর ছোটটার তেমন একটা বাসা যায় না, আর যেটা আমার ছোট এটার বিয়ার লাইক হয়ে গেছে।
আপনার ছোট মানে?
মানে আমার বয়সে, আমার একসময় বয়সে আমার ছোট আর কি, আমার পরে যে বোনটা হয়েছে ওটাই আমার দুই বছরের ছোট, আর ওর দুই বছরের ছোট আর একটা বোন আছে, ওই দুই বোন নিয়ে আসছে আমার বাপে।
ওকে,
আমি বলতেছি সিরিয়াল, তখন ডাক্তারের কাছে যা বললাম যে আমাকে ঘুমের ওষুধ দেন, তুমি তো ইয়াং পোলা পাইন, তুমি আবার কি এর ঘুমের ওষুধ দিয়ে কি করবো? আমি দেখেন না, কদিন ধরে ব্যবসায় যাইতে পারি না, শেষ রাতে ঘুম ধরে, ঘুমে প্রথম দিকটা ধরে না, পরে কয়ে তাহলে না, আমি তো, আমরা তো যে কোনো মানুষ ঘুমের ওষুধ দিই না, আরো পাওয়ারই ওষুধ আমি চাইছি। পরে আমি অনেককে রিকোয়েস্ট করলাম যে দেন, দেখেন আমি ঘুমাইতে পারি না এসে, পরে দিছে আমাকে চারটা ট্যাবলেট, দিছে চারটা ট্যাবলেটের থেকে পরে আমি কি করলাম, একটা স্যালাইন আর লেবু নিলাম, শরবত বানাইলাম। আমি আজকে খুব গরম লাগতেছে শরবত, বিকেল টাইমে ওই যে শরবত বানায় সবাই খাই, সবাই শরবত বানাইছি, বানায় সে রাব্বারে দিছে এক গেলাস, আর আমার আমার যেটা ছোট এটার ছোট ওরে দিছে এক গেলাস, আমি খাইছি এক গেলাস, আর এক গেলাসের ভিতরে ওই চারটা থেকে তিনটা ট্যাবলেট আমি দিছি, দিয়ে সেরা আমার যেটা ছোট ওরা আমি খাওয়াইছি।
আপন বোনকে আপনি ঘুমের ওষুধ খাওয়াচ্ছেন?
হ্যাঁ খাওয়াচ্ছি।
প্রিয় শ্রোতা, বিরতির ঘন্টা বেজে গেছে, আমরা শুধু এতটুকু আজ করতে পারি যে মানুষের জীবনের অপরাধ এবং ভয়াবহতা, লিপ্সা, ঘৃণা, বোধ কিংবা যাই বলি না কেন, সেটা যে কত দুর্ধর্ষ, কত জঘন্যতম হতে পারে, কত নিকৃষ্ট হতে পারে, তার আজকের আরো একটা উদাহরণ আজকে হয়তো আমরা রাখতে যাচ্ছি। উই গেস হোয়াট হ্যাপেন, আমরা আমাদের জায়গা থেকে খুব শালীনতা মেনটেন করে এটাকে উপস্থাপন করার চেষ্টা করবো, আপনারা আপনাদের জায়গা থেকে বুঝে নেবেন। আমরা শুধু বলতে চাই এখানে একজন কালা জাহাঙ্গীরকে উপস্থাপন করে যে তার দ্বারা মনুষ্যত্ব বিকাশ ঠিক মতো না হলে একজন মানুষের সে কিভাবে পশুর মতো আচরণ করতে পারে, এবং একই সাথে আপনার ভিতরেও যদি মনুষ্যত্ব বোধটি নষ্ট হয়ে যায় তাহলে আপনি এইরকম পশুর মতো আচরণ করতে পারেন, এরকম আচরণ যেন কখনো আপনার দ্বারা না হয়। আমরা মাত্র কয়েক মিনিটের বিজ্ঞাপন বিরতি নেব, ঠিক 12:06 আমরা আবারও ফিরে আসবো যাহা বলিব সত্য বলিবতে। ওকে দেখতে চাইলে বা ওকে নিয়ে কোনো প্রশ্ন থাকলে বা কমেন্টস করতে চাইলে আপনারা চলে আসতে পারেন আমাদের ফেসবুকে, আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/abcradiofm89.2, ওখানে গিয়ে একটি পেজের লিঙ্ক পাবেন আপনি, সেই পেজটি থেকে আপনি কালা জাহাঙ্গীরকে দেখতে পাবেন। ফিরে আসছি ঠিক 12:06। প্রিয় শ্রোতার সময় এখন 12:06, আপনারা সবাই শুনছেন যাহা বলিব সত্য বলিব এবিসি রেডিও এফএম 89.2 এ। আমি আরজি কিভরিয়া এই মুহূর্তে আপনার সঙ্গে রয়েছি, সঙ্গে রয়েছে আমার টিম মেম্বাররা আরজি সুমন এবং সাউন্ড এডিটর মঞ্জু, এবং আজকে যাহা বলিব সত্য বলিব আসনে বসে নিজের জীবনের অপ্রিয় সত্যগুলো অকপটে স্বীকার করছে কালা জাহাঙ্গীর। কালা জাহাঙ্গীরের কাছে আমি ফিরতে চাই, তবে তার আগে বলছি এই অনুষ্ঠানটি চলাকালীন যে কোনো সময় আপনাকে SMS পোলের মুখোমুখি করা হবে, এবং SMS পোলের মাধ্যমে আপনি জানিয়ে দিতে পারবেন যে কালা জাহাঙ্গীর এখানে যা বলছে সেটা আপনার কাছে বিশ্বাসযোগ্য হচ্ছে নাকি হচ্ছে না। সুতরাং বুঝতেই পাচ্ছেন যে আপনার SMS করার ইম্পর্টেন্স কিন্তু আমাদের কাছে খুবই বেশি। ওকে, যেখানে ছিলেন আপনি কালা জাহাঙ্গীর, আমরা বুঝতে পারছি যে খুব ভয়াবহ রকমের একটা কিছু আপনি আমাদেরকে শোনাবেন, তারপর?
তারপর দেখা গেল কি, দুই বোন দুই সাইডে ঘুমাইছে আর আমি এক সাইডে, আর আব্বা মাঝখানে, আর ও একবারে সাইডে ঘুমাইছে। ঘুমানোর পর যায় সেরা আমি বলতে পারতাছি না।
ওকে ওকে স্টপ, আপনি আমাকে জাস্ট একটু বলবেন যে আপনি কি এই এই জঘন্য কাজটা নিজের বোনের সাথেও করেছিলেন?
কিন্তু তখন আমার তো মাথা ঠিক নেই, সেন্স ঠিক নেই, ওই গোসল করাতে ওইখানে দেখছি এগুলা খারাপ কাজ করছে, করার পরে আমার মনে হয়েছে যে আমার আসমান ভাঙ্গিয়া মাটিতে পড়ছে, যে আমি কেন করলাম এই কাজ।
আপনার বোন ওই পর্যায়ে কি কিছু জানতো বা কিছু জেনেছিল?
স্বাভাবিক আচরণ তো করছে কিন্তু ও তো, ও মনে হয় আমার বুঝতে দেয় নাই এরকম হইতে পারে, কিংবা আমি ওর সাথে এরকম ভাবে কথা কইছি। আমি
শুধু এটুকুই বলার আছে যে মানুষের জীবনের অপরাধ কত বড় হতে পারে, কত ভয়াবহ হতে পারে। শুধু এটুকুই বলার আছে প্রিয় শ্রোতা যে এরকম অপরাধী যেন কেউ কখনো না হয়, কারণ এর যে শাস্তি, এর যে ভয়াবহতা, সেটা যে ওর জীবনে কত দৃঢ়ভাবে এসছে, কত দুর্ধর্ষভাবে এসছে। এত লাখো মানুষের ঘৃণা তো অন্য বিষয়, কিন্তু ও নিজেকে যতটা ঘৃণা করে, নিজেকে যখন আয়নার সামনে দাঁড়ায় তখন ওর ভেতরে যে পাপবত্তা কাজ করে, এই শাস্তি তো সারা জীবনের, মনুষ্য জীবনের শাস্তি এটা। আল্লাহ ক্ষমা করুক, এটুকুই শুধু বলার আছে। তারপর
তারপর দেখা গেল কি আমি এরকম একটা ব্যবসা ট্যাবসা করতে পারি না, ল্যাপটপ করতে পারি না। পরে ভাই কইলো যে আনসোস বাড়িতে পাঠাই দে, আর আমার ছোট বোনটারও চাকরি হয়নি, আর ও একলা চাকরি করে কিছু করতে পারতেছে না, বাড়িতে পাঠাই দে। পরে তাদেরকে বাড়িতে পাঠাই দিলাম, আর ভাই ওই ফাঁকে আয়া বললো সাবার সাবার আইসে আয়াসে সাবার এলাকার এক মাতাব্বর আছে, শান্তা মাতাব্বর, তার অনেকগুলা গুরু আছে। তো কয় যে আমার তার পোলা, আবার আমার বাইরে মামা মামা কয়ে ডাকে যে মামা আমার তো একটা লুক লাগবো, দেখো কোনো লুক টুক আছে নাকি। তো ভাই ভাবলো যে আমার একটা ভাই তো আছে বেকার, ওরেই দিয়ে দি। কিন্তু ওই গুরুগুলা অস্ট্রেলিয়ান গুরু, বাসুর মাসুর নিয়ে প্রায় 17-18টা গুরু ছিল, দুইটা লুক লাগতো। তো আমার একলাই দিছে, আর আমি ছোট একলাই সবটি গুরু সামাল দিছি। গুরু রাখতে রাখতে এক পর্যায়ে দেখা গেল কি যে এত কষ্ট যা বলার বাইরে। আমি তখন ভাবলাম যে আল্লাহ, আমার মনে হয় যে এই কারণে আমি যে এই খারাপ কাজগুলা করছি, আমার মনে এই কারণে এই কষ্টগুলা দিছে। প্রত্যেক দিন ভোরবেলা 4টা বাজে উঠা লাগে, উইটা গরু সবটিরে গোসল করার লাগে, আর মালিক তো পাইপ ধরে রাখে। অনেক সময় দেখা যায় গরু থেকে আমার উপরেও পাইপ ধরে, ইচ্ছা করে ধরে যে কান চালায় করো নাকি ঘুমাই গেছো নাকি। গরুগুলা সবগুলা ধোয়ায়, আর সব বাড়ির মার টার আইনা ওইনা পুরা 20-30 বালতি মার হাতে টাইনে আনা লাগে, আইনা খাওয়ায়া গরুগুলা সবগুলা সেভ করা লাগে। একদিন তার সার গুরু আসিল, ওই সার গুরু একটা চাইরা ভাঙিয়া লাইছে, ওই চাইরা মার মুর খায়া মায়া চাইরাটা ভাঙিয়া লাইছে গুতা দিয়া। পরে আমার এমন বকা যা মুখ দিয়েছে তাই বকছে। আর এক একটা বড় কামলা রাখলে বেতন দেয় 8,000-10,000, আর আমার বেতন মাত্র 3,000। আর এত কষ্টের কে আব্বা হুট করে একদিন আইসে দেশে তায়া দেয় যে আমি এই কাজ করতে। পরে কয় বাবা তুই পারবি তো? আমি কই না পারলো আর কি করার আছে, এখন কাজে দিছে কাজ করতে হইব। পরে দেখে আমার আর জানে কুলায় না, অনেক সময় দেখা যায় আমার আর মার ভাঙিয়ে নেওয়া যায় মারের বালতি টানতে টানতে। পরে কষ্ট হইলো কাটে কাজ করি, আর ডেলি দুই বেন করে ঘাস কাটি, একবার সকালে একবার বিকালে ঘাস কাটি। এখন একদিন দেখ গুরু জাপাইতে যাবাইতে খেয়াল হয়েছে আমার বেড়ার দিকে, বেড়ার দিকে খেয়াল হয়েছে দিয়ে পুরা দিকটা টিন দিয়ে বেড়া দেওয়া, আর গোয়ালঘরের সাইডে গোসলখানাটা, ওই গোসলখানার সাইডে হইলো ছালা দিয়ে বেড়া দেওয়া। এখন আমি কি এটা সালা দিয়ে বেড়া দেওয়া, তাহলে দে এটাতে তো সবকিছু দেখা যাইব। আমার মাথায় আবার শয়তানি কাজ করলো। পরে কি করলাম, একটা ফুটা করলাম, ফুটা কইরা সেরা দেখলাম। তারপরে আমি দেখতেছি দেখতেছি খারাপ কাজের দিকে আবার নিশা লেগে গেল। ওখানে একটা গরু শোয়ানো ছিল ওই গোয়াল ঘরে, কি কম ভাই এখন
আপনি আপনার জীবনের অপ্রিয় সত্যগুলো এখানে স্বীকার করতে এসছেন, আপনি স্বীকার করছেন যে আপনি যেগুলো অপরাধ করেছেন।
ও গড,
ওকে ওকে, তারপর
এই খারাপ কাজ করি, আর প্রত্যেক দিন আমি সকালবেলা 136টা বারাইটা ছিল, 36টা বারাইটার থেকে প্রায় 200 যুবতী মেয়ে আছে, এই 200 যুবতী মেয়ে গোসল করতে এই গোসলখানে আসতো, আর আমি প্রত্যেক দিন এই ফুটাদা দেখতাম। একদিন রাত্রে বেলা উপিসতে আইসে, উপিসতে আসার পরে রাত্রে সকালে গোসল দেয় না, তারা ঘুরা ঘুরে গেছে রাত্রে গোসল দিতে আসে। পরে আমি ওই টিনের আবার দরজা ছিল না, এমনি একটা সালা দিয়া দরজা সিস্টেম করে রাখছে, অনেক বড় বাড়ি তো বুঝতে বাড়ির মতন। পরে ওরে রাত্রেবেলা যায় আমি জড়ায় ধরে লেছি, ও ওরে জড়ায় ধরছি। পরে ও কয়ে জাহাঙ্গীর ভাই কি করতেছেন কি করতেছেন, তখন তো ও তো পাল্লে চিল্লানি মারে, এখন লজ্জায় চিল্লান দিতে আসে না ও। পরে দেখলাম যে এক পর্যায়ে অনেক মানে জোরাজুরি করতে আসে, কো ভাই আমার এই কাজটা করেন না ভাই করেন। পরে আমি ওরে সাইরা দিয়ে আসলাম, এরকম ভাবে আরেকটা মেয়ের দূরছি। পরে ও একই ভাবে কোন রকম সুইটাই আছে, কিন্তু ওরা যে চিল্লান দিব ওই ইয়ে নাই, কারণ চিল্লান দিলে আমি চিল্লাম গোয়াল করে আর মানুষ আইসা দেখবো ওরা, আরো লজ্জার ব্যাপার। পরে ওরা আর কোনো কিছু চিল্লাচিল্লি করে নাই। আর এখানে তো প্রায় 204টা মেয়ের আমি এখানে দেখছি, গুনে গুনে রাখতাম। আর এই বাড়িতে কয়টা মেয়ে থাকতো তাও আমি গুনে গুনে রাখতাম, প্রত্যেকটা আমি ইয়ে করে রাখতাম যে আজকে ওর দেখছি কালকে ওর দেখুম, এরকম ভাবে আমি টার্গেট রাখতামই। আমার যত কাজই থাকতো তখন আমি ওই কাজ মাস একটু তাড়াঘুড়া কইরা কইরা তখন আমি এই গোয়াল ঘরের কাজ করতাম কইরা সেরে। ওইখানে 204টা মেয়ের দেখছি, আর ওই বাড়িতে দেখছি প্রায় 6-7টা মেয়ের, ওরকম ভাবে প্রায় 210টা মেয়ের আমি। এক পর্যায়ে দেখলে এত কষ্টের কাজ আমি আর পারতাছি না, এত ছোট মানুষ পারতাছি না, আরো কুড়ি খারাপ কাজ। ওই খারাপ কাজের সাথে সাথে আমার শরীরের শক্তি আরো ক্ষয় হয়ে গেছে অনেক, আর আমি এতগুলা গরু একলা একলা পালতেই পারতাছি না। পরে মালিককে বললাম যে আমি আর পারুম না, কই না পারলে এক মাস সময় লাগবো, লুকায়ালো। আরে এত কষ্ট ভাইয়ের কাছে কই, ভাই কয় আমি তো মালিককে কইছি লুক বাউ করালো। এরকম করতে করতে প্রায় 4-5 মাস চলে যায়।
ওকে,
4-5 মাস চলে যাওয়ার পরে ওই লুক আসে কোন রকম, ওই যেতগুলা লুক আসে থাকতে চায় না, প্রায় 3-4টা লুকের পরে একটা লুক টিকছে। টিকার পর আমি কোন রকম দিয়া সেরে আইসি, আয়াসের আমার যে এখানে যে বড় কাকা ছিল সেকেন্ড কলোনি থাকতে মিরপুর, তারা আবার ওইখানে বাড়ি করছে, তারা ওইখানে অফিস আছে, অফিসে কন্ট্রাক্টর নিচে নিয়ে বাড়ি করছে। তাদের বাড়িতে আমি আবার মেসে থাকি, একসাথে ব্যবসা করতাম, যেমন পেয়ারা টিয়ারা জাম টাম বেশি ওই ব্যবসাটা করতেছি। ওই ব্যবসাতে কোন রকম 150-200 টাকা আয় আমার নিজেরই লেগে যায়, বাড়িতে পাঠাম কি, আর বাড়িতে তো এমন টাকা পাঠাইতে পারি না, বাড়িতে খুব কষ্ট করে চলতেছে। পরে দেখা গেল যে এখানে থাকতেছি মেসের সাথে কোনো কিছু পাই না, মানে শয়তানি মাথায় ঢুকতেছে, কোনো কিছু পাই না, আর টাকা ওরকম একটা আয় না। আর ওই বাসায় কোনার রুমে এক বাড়াইটা থাকে, এক মেয়ে মহিলা, তার বিয়ে হয়েছে কিনা জানি না, মানে মহিলা একলাই থাকে, 30-35 বছর হইব।
ওকে,
তো একদিন অফিসে গেছে গা, আবার আমাদের এক রুম থেকে আরেক রুমে যাওয়া যায়, এই রুমের এক রুম তে আরেক রুম। আমি কি করলাম, ওই রুম বায়া যায়া তার একটা মোবাইল ছিল, মোবাইল সেটটা করে কোরআন শরীফের কাছে, কোরআন শরীফের ধরতে গেলে নিচেই, কোরআন শরীফটা উঠায়া আমি মোবাইলটা চুরি করে নিয়ে যাই। পরে ওই মহিলা তো আয়াসের এমন কান্দা কাটে যা বলার বাইরে, আমি এত কষ্ট করে টাকা ইনকাম করে মোবাইলটা ইয়া করলাম, মোবাইলটা নিয়ে গেল, কেডা নিয়ে গেল। পরে তো হেরা তো সবাই জানে কেডা নিতে পারে, সবার একটা টার্গেটই তো আছে যে কেডা নিতে পারে। পরে সবাই হইচই করার আগে যে কোরআন শরীফ ধরাইব, পরে তার আগে আবার আমি নিয়ে জায়গাটা জায়গাতে নিয়ে দিয়ে আসি। এর পরের দিন দু একদিন সময় দেওয়া হয়েছে আমার শোনায় শোনায়, আমি আবার জায়গা দিয়ে আসি। আর আমার এই বড় কাকার ছেলে ছিল, ছোট ছেলে, ওই ছোট ছেলে বিয়া করছে, আগে একটা বিয়া করছে, ওই বউ গেছে আবার নতুন কইরা নিজে নিজে সম্পর্ক করে বিয়া করছে। তো তার যে বাড়িটা, ওই বাড়িটা দুই সাইডে বাথরুম, দুইটা বাথরুম দুই পাশে, এক বাথরুম তার এক বাথরুমে যাওয়া যায়। তা আমি কি করলাম, বাথরুমে ঢুকিয়া দরজাটা না লাগাইয়া, পরে তারা দুজন যে জামাই বউ ঘুমায় কি কি সব, আমি উপরে সানসিট দেওয়া আছে বেড়া দিয়া, ওই সানসিটে একটা ফুটা করছি, কইরা সেরা দেখছি, মানে প্রত্যেক দিন এরকম ভাবে দেখি, দেখে দেখে আমি নিজে নিজে একলাকলে। তারা তো জানে না, আর যদিও কোনো সময় একটুখানি লড়াচড়া করে ভাবি চমকায় উপরে কেউ আছে কিনা, ভাই কয় আরে বিলাই।
This track was downloaded from fusionbd.com.
বিলাই টিলাই হইব এরকম ভাবে কয় আসেরা, বাস আর কোনো টেনশন নেই না। আর আমি এরকম ভাবে অনেকদিন, প্রায় 15-20 দিনের মতো দেখতে থাকি। আর আমার যে ব্যবসায় কোনো লাভই হয় না, এক পর্যায়ে দেখা গেল যে নিজের খাওয়াটাও নিজে খাইতে পারি না। মানে ব্যবসা ট্যাবসা তো করি, কিন্তু যে টাকা লাভ ওই টাকা আমার নিজেরই হয় না। এখন এক পর্যায়ে দেখা গেল কি, আমার স্বাস্থ্য ভাই দেখেছি তার অনেকটি লোক কাজ করে তাদের অফিসে, তাদের ইয়েতে কন্টাক্টে। পরে আমি নিজে থেকে আমি কইলাম আমি যাবো, তুই গেলে কি লাগবো, তুই শিখতে পারবি, তোর সারাদিন থাকে শৈতানের ভিতরে মন, তুই কি এইসব কাজে কোনো গুরুত্ব দিবি। পরে একলা একলা যায় আসে রাই, যায় মেশিন নিয়ে আসে রা, কাজ করতে লাগলাম। 15-16 দিন হয়েছে তাও কাজ পারি না। আর ছোট যে স্বাস্থ্য ভাই ওটা খুব জারি, আর বড় ভাই আমার আপন যে বড় ভাই, ও কয় ও কাজ শিখতে পারবো, উদা উদি যায় সেরা টাকা দিয়ে আরো নষ্ট করবো, মেসে খায়াটা বিল টিল কিডি কেডা দিব এই সেই, মানে সবারও লাঞ্ছিত হইতে লাগলাম। পরে আমার নিজের মনে জিদ লাগলো যে আমি যেভাবে হোক এই কাজটা আমি শিখুমি। পরে এই কাজটা আস্তে আস্তে দেখলাম আল্লাহ রকমতে শিখে গেছি, শিখছি। এক পর্যায়ে দেখা গেল কি যে ওই অফিসেই প্যাকিং একটা মেয়ে কাজ করে, চাকরি করে, ওরে আমার খুব ভাল লাগছে। আর আরেকজন আমার কোয়ালিটি আছে, নিজে আমারে দেখাইছে, দেখানোর পরে আমার খুব তারে ভাল লাগছে। ভাল লাগার পরে আমি ওরে কইলাম যে আমি তো তোমারে ভালোবাসি, ও কোনো হাও কয় না, নাও কয় না, ওর চলা হয়ে চলে প্রত্যেক দিন এরকম ভাবে, প্রত্যেক দিন কইতেই থাকি কইতেই থাকি, ও কোনো গুরুত্বই দেয় না, গুরুত্ব দেয় না। আর আস্তে আস্তে এই সাভার এলাকার মানুষ অনেক লোকজন পোলা পাইন টোলা পাইন আমার পরিচিত হয়ে যায়, কোনো গুরুত্বই দেয় না, গুরুত্ব দেয় না। দেন একদিন বৃষ্টির দিন লাঞ্চের সময় ও বাসা থেকে বাইরে, আর ওর ছাতা নাই, আমি নিজে নিয়ে গেছি ছাতা, ছাতা যায় ওর মাথায় ধরছি, মাথায় ধরে আইতে আসি আস্তে আস্তে অফিসে, অফিসের দিকে ওর বাসাটা একটু দূরে পাস করছি। পরে ওর আমি কইলাম যে তুমি যদি আজকে আমার না কো তাহলে একটা বিল্ডিং করতে আসো পাশে, আমি কই বিল্ডিং তো লাভ দিয়ে পুরো মরে দাম, আপনি মরলে মরেন না মরলে না মরেন, এটা আমার দেয়ার বিষয় না, খালি এইটুকুই কইছে। পরে আমি তুমি কো যায় মরেন গে তাহলে আমি মরে দাম। পরে ও আর কিছু কইল না। একদিন দেখা গেল কি যে সকাল বেলা, খুব সকাল ভোর বেলা শেরি খাওয়া রোজার সময় ওর বাড়িতে আমি গেছি, শেরি খাই ওর বাড়িতে গেছি। ওরে খুব দেখার ইচ্ছা হইতাছে, ওর আমি দেখুমি খুব দেখার ইচ্ছা হইতাছে। পরে ওর বাড়িতে গেছি, যাওয়ার পরে ও দেখলাম যে ও খেতা গায়ে দেওয়া আছে আর মুখটা কোন রকম বাইরে আছে। ওরে দেখকেই আমি আইতেছি, পরে এক লোকে ফলো করছে ওই বাসার। ওর স্বাস্থ্য ওইটাস্ত হয় না কি জানি তা কইতে পারি না সম্পর্কে। ওই লোকে আবার জানে যে ওর লাগে এরকম একটা ছেলে পাগল। পরে ওই লোকে যাই নাই এদিকে এদিকে আমাকে কি আমি চালু করে একটা দিতে আসি কয়ে বেটা চুরি করবার আছে। পরে আমি খারাই গেছি, আমি নাহলে তো চুর কয়ে পাবলিক দুগণ দুলাই দিব। পরে দেখা গেল যে আরো আট দশজন মানুষ ইয়ে হয়ে গেছে, জড়ো হয়ে গেছে অনেক মানুষ। পরে কয়ে যে তুই এবারে ঢুকছিস কে? তুই যা কইসস কইসস আর কোন সময় এই কথা মুখ দাবার করিসি। পরে এই কথা কইছে পরে আমি আয়া পড়ছি, আইসি এক বছর পর্যন্ত খুব ওর লাগে পাগল আছি, খুব পাগল ছিলাম। পরে এক সিজন শেষ, আমাকে তো আবার ডাল সিজন শুরু হয়ে যায়। এক সিজন শেষ আর এক সিজন যখন শুরু হইব, এই শুরুর দিক দিয়ে ওই ওই এলাকায় ওই এলাকায় একটা অনুষ্ঠান হয়, অনুষ্ঠান হয় স্কুলের ভিতরে। ওই অনুষ্ঠানের ভিতরে আমি যাই, তো আরো একটা ভাই আছে বড় ভাই, ওই ভাইটা আবার আমার টার্গেটে রাখছে। টার্গেটে রাখছে, রাখার পর ও আবার কইছে যে ও আমার বোনরে ডিস্টার্ব করে ওরে মার, সব পোলা বানতে কইছে। পরে ওই পোলা বানতে কি করছে আমার গিরাত দিয়া মারতে ধরছে। পরে এক পর্যায়ে দেখা গেল একটা থাপড়া মারছে আমারে, এই যে আমার দাঁতটা ভেঙে গেছে,
এক থাপড়া দাঁত ভেঙে গেছে,
দাঁত ভেঙে গেছে।
ওকে,
পরে দাঁত ভেঙে দেওয়ার পরে এক থাপড়া দিছে, পরে আমি দূর, কারণ অবশ্যই তর্ক করার সময় নেই, কারণ তর্ক করলে ওরা আমার মারবো, সত্য মিথ্যা যাচাই করতে চাইবো না। কারণ আমি তো গত বছর এনে পাগল ছিলাম, এখন তো আর পাগল নেই, এখন তো আমি ওর পিছু ছাইড়া দিছি। কারণ যে রাজি না হয় তার লাগে ওর অযথা সময় কাটায় লাভ নেই, তারপর মন থেকে ছাড়তে পারি না। পরে এইটা আয়েশের এলাকার আমার যেটি পরিচিত পোলা বাইন ছিল ওগুলো আমি কইলাম যে ভাই এই অবস্থা, ওর ভাই তো আমার মারছে, কয় তাহলে চল দে। ওই অনুষ্ঠানে যায় এই নগদ রিয়াকশন, যেটারে পাইছে এটারেই মানে মারছে। আর টিয়াবারের পোলা বাইন ওগুর চাইতে ওই পোলা বাইনের তো আবার আমার ক্ষমতা বেশি। যায় এক পর্যায়ে গেন্দাম আরম্ভ করলাম, সবটিরে মারছে। মারার পর ওর বাইরে আর পাই নাই, মেয়ের বাইরে, মেয়ের বাইরে পাই নাই। পরে মেয়ের বাইরের পরের দিন আমি যে গার্মেন্টসে চাকরি করি যে অফিসে, এটাতেই ও কাজ করে। ওই সুপারভাইজারে কইছি ওইখানের এক মাতাব্বরের কথা কয়ে যে আপনি ডাকে ওর যাওয়াই লাগবে। পরে ও দেখা যায় এক পর্যায়ে গেল যে ওকে আমি চিনি না, ওই ছেলে কইল যে ছেলের ওই মেয়ের ভাই। পরে যাই কইলাম যে ভাই ও তো কইল এই কথা যে ও বলে চিনে না আপনারে, ওরে ধরে নিয়ে। পরে সুপারভাইজারে যায় কইছি যে ভাই ওরে দিতে হইব, পরে ওরে দিছে, কয়ে যাও তোমার সমস্যা নেই যাও। গেছে আইসে পরে ওর এমন পিটানি পিটাইছি, ইচ্ছা মতনে পিটাইছি, সবাই মিল্লা একবারে গণদুলাই। পরে পিটাই পিটাই দিছি, ও আবার গেছে আরেক বড় ভাইয়ের দ্বারা, ওই বড় ভাই আবার আমার ডাকে আনিছে, কি ব্যাপার তোরা মিল্লা ওরে মারছস ঘটনা কি? পরে আমার বড় ভাইয়ের ডাকে আনিছে, আবার ওই বড় ভাই আবার আমার আপন বড় ভাইয়ের সাথে খুব ভালো পরিচিত, কয় তোমার লাগে কিন্তু তোমার বাইরে কিছু কইতে দিন। পরে আমাকে ভাই শুনেন, উজ্জ্বল ভাই শুনেন, এটা তো ওরে কইছে, আমরা বলছি যায় যে মুশারফ ভাই ডাকে, ও কই যে মুশারফ কেটা চিনি না, একটু বানায় বানায় কইলাম যে মুশারফ কেটা চিনি না। পরে কই তাহলে তো ঠিক আছে, তাহলে তো ওরে মারবই, কো আমার বড় ভাই উজ্জ্বল ভাইয়ের আবার বড় ভাই হলো মুশারফ, কয় তাহলে তো ঠিক আছে, তাহলে ভাই যা বিচার করছে তাই, পরে আর কিছু কয় নি। এমনি এমনি করে আবার দশ বারো দিন গেছে, কয় যে আচ্ছা উজ্জ্বল কয়ে দিল যদি ওরে যদি ওই মেয়ের পিছনে দেই আর যদি শুনি তাহলে কিন্তু তোমার ভাইয়ের খবর আছে, আমার বাইরে কইতে আছে। পরে কইতে আচ্ছা তাহলে ভাই আমার ভাই আর কোন সময় ওই মেয়ের পিছিয়ে যাইব না, আগেও নেই পিছিয়েও নেই। আচ্ছা এই ডিলে গেন্দাম গুন্দাম হয়ে সেরা শেষ। পরে একদিন আমি ওই রাস্তা যাইতেছি, ওরা তো বাড়াইটিয়া আর ওরা কোন বাসায় কখন থাকে তাও তো আমি চিনি না। এক বৃদ্ধ মহিলা এসে কইতে বাবা আমি তো তোমার ফ্যাক্টরিতে আমি বুয়ার কাজ করি, তোমার নিয়ে তো গেঞ্জামটা হয়েছিল। পরে আমি তাহলে আমার রুমে আসো, আইসা কি হয়েছে না হয়েছে তুমি আইসের ডিটেল বলো শুনি, কিন্তু ওই বাসায় যে ওরাও থাকে তা আমি জানি না, ওরা যে থাকে। পরে ওই বাসায় ঢুকছি, ঢুকার পরে এর সাথে কথা কইতেছি, এমনি দেখি যে ওর মা বাইরেছে। বাইরে এসে চিল্লাবাল্লা আরম্ভ করছে, যে পোলা আইসে কে হেন তেন পরে আমি খেলা এই বাসায় ওরা থাকে আমার আগে কইবেন না। আমি তো প্রয়োজন মনে করছি না এই কারণে কইনি, পরে তো ওই উজ্জ্বল যে বিচার করে দিছে, হেরে ডাক দিছে, হেরে ডাক দিয়া কয়ে যে এই ছেলে আবার আসছে, আবার আইসা সেরা এখানে আমার মেয়ের পিছে লাগছে। কিন্তু এখন আমি কাউরে বুঝাইতে পারতাছি না যে ওই মহিলা আমার ডাক দিছে, কই মহিলা ডাক দিয়ে তুই বাসে গেলি কে? সবার প্রশ্ন এটাই, তুই বাসে গেলি কে? তুই তো জানো তুই বাসে থাকে, কিন্তু আমি তো কইতে পারতাম না যে হেরা এই বাসে থাকে জানি, আমি জানি না। কয়ে যে বাসায় মেয়ে আছে তুই বাসায় যাস, এটা উডে আরো যে যেটা পারে উডে কইতেছে। পরে এক পর্যায়ে ভাই আমার থাপড়ে থুপড়ে আনলো আমার কাকার বাসায়, আনার পরে কাকার বাসায় সবাই এক রুমে বইয়া যে যেটা পারতাছে এটাই কইতে, ও আসলো খারাপ হয়ে গেছে গা, এটা উইডা খারাপ, ও হেন তেন, ও মেয়ের এত কিছু হইলো, তারপরে মেয়ের পিছু ছাড়তারে না এই সেই। মানে আমি হেরারে কইতেছি দেহ আমি কিন্তু ইচ্ছা করে যাই না, আমার মহিলা ডাক দিয়ে হেরা এটা বিশ্বাস করে না, কইটা কি কেউ কইলে মানবো নাকি যে এক মহিলা ডাক দিল আর তুই গেলি গা? পরে কেউ বিশ্বাস করতে না। পরে এর পাশের রুম আসিল খালি, হেরা এদিক দিয়ে কথা কইতেছে, আমি গিয়া ধাপ করে দরজা সিটকারি লাগায় একটা জুডের জুডের বস্তা আসিল, জুট মুট একসাথে সব বাইন দেয়া ফ্যানের সাথে টানাইছি, টানা ডাইরেক্ট নিচে চেয়ার দিয়া ফাঁসি লয়ে লাইছি। পরে যখন আমি দরজা লাগাই তখন আমার যে চাস্তো ভাই ছিল ছোট লোকমান ভাই, হ্যাঁ একটু টের পাইছে যে কিরে দরজা লাগাইছে ও একলা একলা। পরে ওই সাইডে রাস্তার সাইডে জালানা ছিল, জালানা দা দেখা যায় আমি ফাঁসি অলরেডি লইয়া লাইছি, খালি নিচ থেকে পা ইয়াটা সরাম আর চিল্লান আরম্ভ করছে। আমার দুলা ভাই আসিল, দুলা ভাই রে কইতে আছে, দুলা ভাই দেখো জাহাঙ্গীর ফাঁসি নিয়ে নিছে, ফাঁসি নিয়ে নিছে। পরে তাড়াতাড়ি করে সেরা ওই দুলা ভাই ওই রুম দিয়ে আসা যায়, ওই যে মোবাইল যে রুমতে চুরি করছে ওই রুমেই ওইবার একটা গেছে গা, ওই ওই রুমের উপরে দিয়ে আইসা সাইরা আমার নগদে পায়ের কাছে ধরছে, যদি 10 সেকেন্ড পরে ধরতো তখনই আমি মেরে দিতাম। তখন আমার জ্ঞান হারাই গেছিল, খালি মরাটাই বাকি আসিল। কিন্তু তখন যদি আমি মহিরাই যাইতাম তখনই আমার মনে হয় যে সবচেয়ে বেটার হইতো, কারণ তখন মহিরা গেলে আর আমার এই জ্বালা যন্ত্রণা এত কষ্ট বুক করা লাগতো না। পরে সবাই কইতে আছে যে ভাই ওরে বিয়া করাইল লাগবো, পরে বাড়িতে ফোন দিছে আব্বারে কইছে, পরে আব্বা বিয়া ঠিক করছে, বিয়া ঠিক করে সেরা কয়দিন পরে খবর দিছে, পরে যাওয়ার পরে পারিবারিক ভাবে আমার বিয়া হয়েছে। বিয়া হওয়ার পরে এখন
কত বছর বয়সে আপনি বিয়ে করলেন?
22 বছর।
ওকে, তখন আপনি কি করেন পেশায়?
এই জিপারের কাজ করি কন্ট্রাক্টে।
ওকে,
তখন প্রায় ভালো ইনকাম 12,000-13,000 টাকা 15,000 টাকা এরকম বেতন পাইছিলাম আরি ভাই। পরে দেখা গেল যে বিয়া করছি, পরে বিয়া করার 2 মাস পরে আমি আমার বউরে নিয়ে আসি ঢাকা, আর এখন বর্তমানে আমি আল্লাহর রহমতে খুবই সুখে আছি। কিন্তু আমি সুখে থাকলে কি হইব, আমার শরীরে যে জ্বালা যন্ত্রণাটা যে বোকাটা ভুগতাছি একমাত্র আমি ভালো করে জানি, যে আমার যে কত কষ্ট লাগে, আমার সারাটা দিন মনে হয় যে 100 বছরের বৃদ্ধ এত কষ্ট করে না, আমার যে কষ্টগুলো হয়।
প্রিয় শ্রোতা, বিরতির ঘন্টা বেজে গেছে এবং মনে হতে পারে যে ও যে জায়গাটি দাঁড়িয়ে আছে বর্তমান সময়, সেখানে এসে ওর জীবনের অপ্রিয় সত্য প্রকাশ আসলে শেষ হয়ে গেছে। ব্যাপারটি তা নয়, অনুষ্ঠানের সময় এখনো যেহেতু বাকি আছে তার মানে ওর কাছে নিশ্চয়ই কিছু না কিছু বাকি আছে। আমরা ফিরে আসতে চাই মাত্র 4 মিনিটের বিজ্ঞাপন বিরতির পর। আপনারা সবাই শুনছেন যাহা বলিব সত্য বলিব ABC রেডিও FM 89.2। এতক্ষণ পর্যন্ত আপনারা যা শুনলেন কালা জাহাঙ্গীরের কাছ থেকে তা যদি আপনার কাছে বিশ্বাসযোগ্য মনে হয় তাহলে আপনি SMS এ গিয়ে লিখুন ইয়েস, যদি আপনার কাছে বিশ্বাসযোগ্য না মনে হয় কিংবা আপনি কনফিউজ থাকেন তাহলে আপনি লিখবেন নো কমেন্টস কিংবা নো, লিখে ঝটপট পাঠিয়ে দেবেন 2221 নম্বরে। SMS পোলের আহ্বান করা হচ্ছে প্রিয় শ্রোতা, সবাইকে বলছি প্রথমে লিখতে হবে ABC স্পেস ইয়েস অথবা নো, এরপর ঝটপট পাঠিয়ে দিতে হবে 2221 নম্বরে। বিরতির পর ফিরে এসে কম্পিউটারের কাছ থেকে জেনে নেব আমরা SMS পোলের রেজাল্ট। আরো একবার মনে করিয়ে দিচ্ছি আজকে যাহা বলিব সত্য বলিব এক্সপার্ট প্যানেল থেকে আমাদের সঙ্গে আছেন জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের প্রফেসর ডক্টর তাজুল ইসলাম, যিনি কালা জাহাঙ্গীরের জীবনের অপ্রিয় সত্যগুলো মনোযোগ দিয়ে শুনছেন এবং তারপরে তার গবেষণা লব্ধি যে জ্ঞান, সেই জ্ঞানের আলোকে আজকের এই বিপদগামী তরুণ বা কিশোরের যে জীবন সেই জীবনকে তিনি ব্যাখ্যা করবেন। আমরা ফিরে আসছি মাত্র 4 মিনিটের মধ্যেই। চার মিনিটের বিজ্ঞাপন বিরতির পর প্রিয় শ্রোতা আমরা আবারও ফিরে এসেছি যাহা বলিব সত্য বলিবতে। আমি আরজি কিবরিয়া রয়েছি আপনার সঙ্গে এবং আপনি শুনছেন বাংলাদেশের রেডিওর ইতিহাসে সবচাইতে চ্যালেঞ্জিং রিয়েলিটি শো যাহা বলিব সত্য বলিব, যেখানে এসে মানুষ তার জীবনের অপরাধ বোধগুলো স্বীকার করে, এই অর্থে যে তার মতো করে ভুল সমাজের আর কেউ কখনো না করুক। আজকে এখানে কালা জাহাঙ্গীর তার জীবনের অপ্রিয় সত্যগুলো স্বীকার করছে। কালা জাহাঙ্গীরের কাছে আমি আবারও ফিরে যেতে চাই, তবে তার আগে আমি কম্পিউটারের কাছ থেকে জেনে নিতে চাই SMS পোলের রেজাল্ট।
Yes, 89%. No, 5%. No comments, 6%.
SMS poll বলছে 89% হচ্ছে yes এবং 5% হচ্ছে no, আর বাকি যারা আছেন তারা হচ্ছে no comments. কালা জাহাঙ্গীর, আপনি যে প্রসঙ্গে ছিলেন, আপনি বলছিলেন যে আপনি বিয়ে করলেন এবং তারপর আপনি ভালো আছেন, আমরা একটা সামাপ পেয়ে গিয়েছি, কিন্তু সামাপের আগে আপনি কি আরো কিছু বলতে চান কিনা, আপনার অতীত জীবনের এমন কোন ঘটনা যেটা বলে আজকে লোকসম্মুখে নিজেকে একেবারে পরিষ্কার করতে চান?
আমি মেয়ে লেখা খারাপ হওয়ার পিছনে একটু যাইতে চাই যে এই কারণে এই খারাপটা হয়েছে। এক নম্বর হচ্ছে আমি যে এলাকায় থাকতাম, জন ফ্যামিলি সহকারে থাকতাম সিএন কলোনি, তখন ওই আমার চাস্ত বোনের জামাইয়ের বাড়ি আছে, ওই চাস্ত বোনের বাড়িতে এক বারাইটিয়া থাকতো। ওই বারাইটিয়া এলো সিএনজি চালাইতো ওই মেয়ের বাপ, মেয়েটার নাম হলো তানিয়া। তো ওদের বাড়িতে আবার সাদা কালো টিভি ছিল আর সিডি ছিল, তা আমি প্রত্যেক দিন ওর সাথে ভালো সম্পর্ক হয়ে গেছে, প্রত্যেক দিন ক্যাসেট নিয়ে যাইতাম, মানে সিডির ক্যাসেট, আর ওর মাও খুব আদর করতো, ক্যাসেট নিয়ে যাইতাম প্রত্যেক দিন এরকম ভাবে পার্মানেন্টলি লিয়া যাইতাছি। পরে একদিন কি করলাম, যা অন্য এলাকার থেকে মানে গাবতলির ওই সাইডে খৈরামপুর এলাকা ওই এলাকাতে যা চারটা ক্যাসেট নিয়েছি 40 টাকা দিয়া। বলছে তোর নাম কি? আমি বলছি আমার নাম মামুন। কয় বাসা কই? আমি কই টালি কোম্পানির বাড়ি 71 বাইয়ে, মানে আমি থাকি এক জায়গায় দিছি আর এক জায়গায়। দিয়া সেটা চারটা ক্যাসেট আনছি, চারটা ক্যাসেট আনার পরে আর আমার সিনিয়র ভাই বেশ বড় বেশ তার একটা বোন ওই তানিয়ার সাথেই চলতো, ওরা দুইজনই ঘরে, ওই ঘরে থাকার পরে ক্যাসেট নিয়ে গেছি। পরে একটা মান্নার ছবি দুই ডিস্কের ভিতরে 3 ডিস্ক, পরে একটা ডিস্ক দেখা গেল কি ছোট ছোট কাপড় পরা, ওই ডিস্কটা ওরা সারছে, সারার পর দেখ মানে ক্যাসেট সারার পর, পরে ওই দুইটা মেয়ে একেবারে নগদে আমার, আর এরকম ভাবে মানে ওরা হইল ছেলে মানুষ আমি হইলাম মেয়ে মানুষ এরকম ভাবে।
তখন আপনার বয়স কত ছিল?
এই 16-15 এরকম হইব।
এবং 16-15 বছরের একটা ছেলেকে বাকি যে দুজন দেখছে তারাই কি আলটিমেটলি ক্যাসেট গুলো নিতে বলেছিল আপনাকে?
হ্যাঁ, আমি নিজে থেকে ক্যাসেট নিয়ে যাইতাম,
নিয়ে গেলে
ছবি দেখতাম ওর মা ওর মারে নিয়ে আর ওর ঘরে যারা ভাই ব্রাদার আছে সবাই নিয়ে।
আপনি কি কোনো এমন কোন ভিডিও নিয়েছিলেন যেটা আলটিমেটলি অনৈতিক কিছু থাকে ওর মধ্যে, এরকম কোন ভিডিও?
না না, আমি কোনো যাই না নেই, মানে চারটা ক্যাসেট নিছি, চারটা ক্যাসেটের ভিতরে মান্নার একটা,
হোয়াটএভার ইট ইজ, এরকম একটা কোন সিনারি ছিল যেটা আলটিমেটলি অ্যাডাল্টদের জন্য, তো ওটা আলটিমেটলি দেখার পরে এই ধরনের প্রতিক্রিয়া আপনার প্রতি হয়েছিল?
পরে দুজনে আমার, পরে আমি তো মানে মেয়ে মানুষের মতন হয়ে গেছি, কাউ কাছে কান্দাকাটি আরম্ভ করছি। পরে এক পর্যায়ে আমি কোন রকম বাইরে আইছি, আর আমি যে আমার নাম যে কিভাবে কালা জাহাঙ্গীর হয়েছে তা আমি বলতাছি, যখন আমি মনে করেন যে উঠি ফার্স্টে আসছি ঢাকা, তখন ওই যে বন্ধু বান্ধবের সাথে পরিচিত হয়েছে তা তো বললামই, তখন ওরা নিয়ে আসার এক বড় ভাই আছে সিনিয়র ভাই, তার ভাই তার বাবা বা সেনাবাহিনীতে কাজ করে, আর তারা হইল 4 ভাই, বাদল, ফারুক, রেজা, বাবু। সবার বড় হইল বাবু, তারপর হইল বাদল, তারপর হইল ফারুক, তারপর হইল রেজা। ওরা খুবই আমার আদর করতো, আর অগুবাইতে আমার মা কাজ করতো কাদের বয় হিসাবে, আর আমি ভাই ভাই করে ডাকতাম, খুব আদর করতো। পরে ওই ফারুক ভাই আদর আদর করতে করতে হঠাৎ করে একদিন কত তো কালো তোর কালা এই কইরা ডাকি, পরে ফারুক ভাই কালা করে ডাকতে ডাকতে সবাই এক পর্যায়ে দেখা গেল কালা কই ডাকে, কালা জাহাঙ্গীর কয়ে ডাকে ডাকে। আর জিন্না ভাই যে ওই এলাকার সিনিয়র বড় ভাই, তার সাথে কি নিয়ে লাগছে টুলার বাগের পোলাবন্তের সাথে গেঞ্জাম, ওই জিন্না ভাইয়ের একলা পায়া পুরা গার্মেন্টস এই পাশে একলা পায়ে মেরা দিস, মানে ও এলাকার একটু সাইডে আর আমরা কোন লোকজন নেই, এ মারছে খুব ভালো মারি দিছে, এমন মার দিছে বলার বাইরে। পরে তো সবাই যারা এলাকার পোলাবানে সবাই সজাগ হয়ে গেছি যে ওই এলাকার যেই ডারে পাবি ওই ডারে মারবে। প্রায় এরকম পাঁচ দিন পর্যন্ত খালি অভিযানে যে দিকটা পাই ওগো এলাকার পোলাবান যে দিকটা পাই এদিক দিয়ে যায় মারি, এই যা টুলার বাগ পাইছি মারছি, যা দক্ষিণ বিশিল পাইছি তাও মারছি, একটারে প্রায় যেটা ওগো ভালো সিনিয়র মানে ওগো একটু নেতা টাইপের উডারে ধরে নিয়ে আইছি। আইন না মনে করেন যে আমার এলাকার নিচ সাইডে একটা ডাস্টবিন ছিল, ডাস্টবিনের সাইডে ওরা ফালাই ইচ্ছা মতন মোটা গজারি দা মারতে 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 দেখা গেল পায়ের আড্ডি শেষ হয়ে এলাইছে, আড্ডি বেরিয়ে গেছে একবারে লুলাই বানায় এলাইছে। পরে উডা নিয়ে আসে এরা পুলিশ, পুলিশের কাছে ইয়ে গেছে মামলা করছে। পরে আমরা তো ছোট আমাকে নাম দেয় নাই, তারপর আমাকে একটু আড়ালে রাখছে ফারুক ভাইয়ের বাড়িতে। একবার নিচে একটা নিজের একটা নিজস্ব একটা আস্তানা আছে, ওই আস্তানের ভিতরে সব টিরে বসে বৈরা সেরা বাইরে যা তালা লাগাইতেছে, কই যেতদিন পুলিশ এই ইয়ে না রাখবো অভিযান না উঠাইবো এতদিন তোরা এই করতে বাইরিতে পারবি না। ওই ঘরে আমার খাওয়ান টাউন দিয়া সেরা চার পাঁচ দিন পরে দেখা গেল ওইটা ঠান্ডা হয়ে গেছে, তারপরে আমাদেরকে সারা হয়েছে। সারা হয়েছে একদিন কি করলাম, আমি খুব ইয়ে করতেছি মানে ডিগবাজি ডুগবাজি খাইতেছি, নিজে নিজে ডিগবাজি ডিগবাজি খাইতেছি, ডিগবাজি খায় উপরে পাও দিছি দেওয়ালে আর নিচে হাত। আর ওই ফারুক ভাই কি করছে দুষ্টামি করে সেরে আমার কোমরের ভিতরে একটা লাত্তি মারছে। ওই কোমরে লাত্তি মারার পরে জানি না আমার মনে হয় যে এর দিকেই কি নাকি ওই কোমরের হাড্ডি কট করে উঠছে। তারপর থেকে আমি মনে করেন যে কোনো জায়গায় স্বাভাবিক ভাবে বসে থাকতে পারি না, এক ঘন্টা দেড় ঘন্টা দুই ঘন্টা একটানা বসলে আমার মাজা ধরা দেয়। একদিন আমি আমার যে বাসায় এক বাড়াইটা থাকে, ওই বাড়াইটা মানে স্বামী রাতের খুবই টর্চার হয়, সে যদি বেতন পায় পাঁচ হাজার পাঁচশো টাকা বাঁচাই রাখে, পাঁচশো টাকা হাতে রেখে সাড়ে চার হাজার টাকা স্বামীর তাই না। এরকম ভাবে টাকা জমাইতে জমাইতে অনেক টাকা জমায়া কিছু অলংকার বানাইছিল স্বর্ণের কানের দুল এই সেই, উড়িয়ে একটা ছোট একটা পাঁচ পাতির ব্যাগে রাখছে রাইখে গোসল করতেছে। তো আমি আবার ওই জিনিসটা খেয়াল করছি যে এই ব্যাগটাতে কি আছে, খেয়াল করতেছি। পরে যখন ওই মহিলা যখন গোসল করে বাইরে আসারছে, তারপরে ওই মহিলার আর খেয়াল নাই ওই ব্যাগটা আনবার, আমি কি করলাম ওই ব্যাগটা লয়ে গেছি। ওই ব্যাগটা নিয়ে আসাইরা আর আমি স্বর্ণ এগুলো চিনি না, আমি খালি ব্যাগটা খুললা দেখছি যে একশো সত্তর টাকার মতন আছে। ওই আমার টাকাটা হইলো বড় ইম্পর্টেন্ট, ওই টাকাটা নিয়ে আসাইরা আর ব্যাগটা নিয়ে আমার বড় চাষা যারা আমাদের আগে আসছে তাদের ওই বড় কাকির কাছে আমি দিছি যে চাষি এটা ব্যাগটা দেন দেখি, হ্যাঁ আবার চিন্না লাগছে যে এটা তো স্বর্ণ। আমার চাচি আবার বড় চাচি একটু লুবিতা টাইপের আছে, কই বাজান তুমি এটা কোনতে পাইছো? আর আমি সত্যি কথা কই না, আমি কই যে চাচি আমি তো এটা রাস্তাতে পাইছি, এটা কই বাবা বাবা তুমি খাও ভাত খাও এটা খাও ওটা খাও, ওটা এটা খাওয়াইতে আছে খুব আদর করতে আছে, আর এটা যে স্বর্ণ কি না কি এটা আমার কিচ্ছু কয় না। কয়ে তুমি কি সত্যি গার্মেসের? হ্যাঁ আমি কি গার্মেসের আমি নিচতে পাইছি এটা ওটা কয়ে সেরা দিলাম। আর ওই মহিলা তো ওই দিকটা কানতে 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 মানে অস্থির হয়ে গেছে, আর আমি তো সত্যি কথা কই না যে আমি যে ওই হান্তি কানছি। পরে মনে করেন যে এনে ভাত খাওয়াইছে চাচ্ছি খুব আদর কইরা, পরে বাসায় গেছে যা দিই যে এই মহিলা এমন ভাবে কানতেছে মনে হয় তার সন্তান মারা গেছে এরকম ভাবে, এত কষ্টের টাকা এই সেই। পরে মহিলা পরে কানতে কানতে হঠাৎ করে মহিলার মনে মনে পড়ে গেছে যে আমি এনে খারাপ ছিলাম, পরে আমার কথা কইছে যে ও এনে খারাপ ছিল ওই একটা কিছু করছে। পরে আম্মা আব্বার কাছে কইছে, আম্মা আব্বা ভালো করে জিজ্ঞেস, আমি যে স্বীকার যাই না, আমি কই না আমি এটা করি নাই আমি জানি না এই সেই। পরে আবার আমার জেডা একটু ভালো ছিল বড় জেডা, হ্যাঁ সেটা কোনা ও তো আমাকে ঘরে দিছে, ও মনে হয় যে এটা এনতেই নিছে, পরে কয়ে এই ব্যাগটা দেয় ও দিয়ে এটা নি। পরে এই ব্যাগটা নিয়ে সেরা ফেরত দিছে আর ওই টাকাটা আমি নিয়ে সেরা বন্ধু বান্ধব নিয়ে খরচ করে দিয়েছে।
একের পর এক আপনি আজকে এখানে অপরাধগুলো স্বীকার করছেন, এবং এত বেশি অপরাধ আপনি যখন বলছিলেন যে আমি যখন একা থাকি তখন চারপাশে শুধু আমার অপরাধগুলো এসে আমার সামনে দাঁড়ায়, আপনার কি আর কিছু মনে পড়ছে যেগুলো আপনি লাখো মানুষের সামনে স্বীকার করতে চান? কারণ আজকেই আপনার চান্স যে নিজের জীবনের সমস্ত অপ্রিয় সত্যগুলো সবাইকে বলে সচেতন করার।
যখন আমি সাবার আসছি, এসে যখন এই জিপারের কাজ কোনটে কাজ শিখছি, তখন হালকা পাতলা হাসছি, কিছু টাকা হয়েছে। আর চাস্ত ভাইয়ের যখন ওই দেখতাম যে চাস্ত ভাই আর ভাবি ওনার সেন্স ঠিক থাকতো না, তখন হুট করে একজনে আমারে আমার সিনিয়র বড়ই একদিন কইল কি যে আয় যায় সাবার একটা হোটেল আছে আয় যায়। তখন আমি হোটেল চিনি না, তখন তার মাধ্যমে আমার হোটেল চিনা হইল। এই হোটেল চিনা হওয়ার পরে এই হোটেলে আমি যাই, পরে এরকম ভাবে দুই দিন তিন দিন পর পরে আমি যাই আসা। এত খারাপ কাজে লিপ্ত হয়েছি যে আমি যেই টাকায় এত টাকা ইনকাম করি তারপরও আমি টাকা কোনো সময় বাড়িতে পাঠাইতে পারি না। এই প্রত্যেক সপ্তাহে দুইবার তিনবার যাওয়া যায় খারাপ কাজে আমি টাকা দিই খরচ করে লাইছি। আর খারাপ কাজ করার আগে এত ভালো লাগে, কিন্তু কইরা সারলে যে এরকম মনে হয় যে আমি কি কাজটা করলাম যা মানে বলার মতো না, বোঝানোর মতো না।
এই যে কাজগুলো আপনি করতেন, আপনার বাবা মা কখনো বুঝতো না যে আপনি এই ধরনের অপরাধগুলো করেন? বাবা মার দিক থেকে কোনো শাসন কি আসতো? বড় ভাইয়ের দিক থেকে কোনো শাসন আসতো
না? কেউ আমার শাসন করতো না, আমি মিছে সত্য কথা বলতাম না, মিথ্যা কথা খালি বলতাম, মিথ্যা কথা বললে এটা ওইটা দেবতাম। আর মূল কথা হচ্ছে যে শাসনের কারণে আমি এই অধপতন হয়েছি, খারাপ কাজে লিপ্ত হয়েছি। যদি প্রথম থেকে সবাই শাসন করতো, চাপে রাখতো, তখন আর আমি এটা হইতাম। কারণ আমি সবসময় আমি একা থাকছি, একাই ইনকাম করছি, একাই নিজের হিসাব নিজে করছি, নিজে যা মন চায় তা করছি, কেউ কোনো হিসাব নেওয়ার চেষ্টাও করে না, হিসাবও করে না। এই এই কারণে আমি এই খারাপ কাজে লিপ্তটা হয়েছি, নাহলে আমি এতটা খারাপ হইতাম। আর বিশেষ করে মেয়েটার লাগি আমি খারাপ হয়েছি, কারণ ও মানে এত ও একটু ফর্সা টাইপের, তেমন একটা সুন্দর না, কিন্তু ও আমার খুব অহংকার করত, কালো বললা।
কি বলতো আপনাকে?
বলতো যে আপনি আমার পছন্দ না। তখন আমি ভাবতাম হয়তো আমি মানে কালো অসুন্দর, এই কারণে পছন্দ না। তার থেকে আমি হিংসা করতাম, আরো বেশি বেশি রাগ হইতাম যে ধরো টাকা হইলে ওর সাথে কত সুন্দরী আছে, ওই টাকা নিয়ে যাইতাম খারাপ কাজ। কিন্তু আমি তখন বুঝতাম না যে টাকা বাড়িতে এত অভাব করতেছে, আর আমি এদিকটা টাকা ধুমধারাক্কা কামায় ধুমধারাক্কা খরচ করতেছি, আর আমার যে কি পাপটা হইতাছে আমি তাও বুঝতাম না। কিন্তু বিয়া করার আগ পর্যন্ত বুঝিনি, বিয়া করার দুই দিন আগে আমি খারাপ কাজ করছি। কিন্তু যখন বিয়া করে সারছি, আমার বউ যখন আমার উপদেশ দিছে এই ভালো উপদেশ, তখন আমি ভালো হয়ে গেছি।
বিয়ে করার পর আপনার বউ আপনাকে কি উপদেশ দিয়েছিল এবং আপনার বউয়ের কাছে আপনি কিভাবে নিজেকে উপস্থাপন করেছেন?
বিয়ে করার পর যখন আমাদের দুজনের বাসর হয়, তখন আমি বাসর করার আগে আমি সবকিছু বলছি ডিটেলর কাছে, যে দেখো আমার আজকে মনে হইতেছে কেলে গেছে আমি তোমার কাছে অপরাধ স্বীকার করি। ও বলতেছে যে আপনি কি অপরাধ করছেন, যে আমার কাছে আগেই কইতে আছেন যে অপরাধ করছেন। পরে আমি ডিটেল সব বললাম যে আমি এরকম এরকম করছি, সব কথা বলছি, কিন্তু আমার বোনের সাথে যে খারাপ কাজ করছি ওইটা বলিনি। তো বললো যে আপনি এত খারাপ কাজ করছেন, এখন তো আপনি নিজে নিজে তো বুঝতেছেন।
আপনার ওয়াইফ তো আজকে জানলো যে আপনার অপরাধের মাত্রা কতটা ভয়াবহ, এই অনুষ্ঠানটা তো সে শুনছে, এবং আপনি যে আপনার বোনের সাথে ওই ধরনের অন্যায় কাজ করেছেন, গর্হিত অপরাধ করেছেন, সেটা তো আপনার ওয়াইফ আজকে জানলো। এবং আমি ঠিক জানি না আপনার বোনের নামটা আমরা এখানে মিউট করে দিয়েছি, কোন বোনের সাথে আপনি আপনি এটা করেছেন, তারা শোনার পরে কি ধরনের ফিলিংস এর মধ্যে দিয়ে যাবে, আপনার কি বলার আছে তাদের প্রতি?
তাদের প্রতি আর কি বলার আছে, তারা জানে না আমারে ক্ষমা করব কি না না করব, কিন্তু আমি তাদের কাছে ক্ষমা চাই যে বোন তুই পারলে আমারে ক্ষমা করে দিস। কারণ আমি তখন এটা কোনো ভাই কোনো সময় বুঝা করতে পারে না, আর যদি কেউ বুঝা করে তাহলে তার মতন আর দুনিয়াতে অপরাধী আর কেউ নেই, আর সে ক্ষমা পাইব কিনা জানি না। কিন্তু আমি যখন এই কাজটা করি তখন আমার কোনো সেন্স ঠিক ছিল না, মাথা ঠিক ছিল না, আমি বুঝি নাই বোন যদি তুই পারস আমার আল্লাহর হস্তে ক্ষমা করে দিস। আর আমি আল্লাহর কাছে ক্ষমা চাই যে আল্লাহ আমি এত অপরাধ করছি, আমি জানি না ক্ষমা হইব কিনা আল্লাহ আমার আপনি ক্ষমা করে দেন। আমি যেদিন নিজে সুস্থ মতে নামাজ পড়তে পারবো, যে নামাজে খাড়ায় আমার ভালো লাগবো, তখন আমি মনে করুন যে আল্লাহ আমাকে ক্ষমা করছে। তার আগে আমি কোন সময় নিজের ক্ষমা করতে পারব না, কারণ আমি জানি আমি যে কত অপরাধ করছি। এর মধ্যে এরকম অপরাধে তো জঘন্য অপরাধ কেউ করে কিনা না করে তা সন্দেহ। আর যদিও কেউ এরকম অপরাধে লিপ্ত থাকেন, তাহলে ভাই আপনারা যারা এই অপরাধে লিপ্ত থাকেন আপনারা আমার মতন এই অপরাধ করেন না।
আপনি একটু আগে বলছিলেন যে আপনি নামাজ পড়তে পারেন না, কেন পারেন না?
নামাজ পড়তে গেলে আমার এরকম অসহ্য লাগে, শরীর এত জ্বালা পোড়া হয়, মনে হয় যে এমনি দুষ্টামি ফাইজলামি করতে গেলে ভালো লাগে, আর যদি নামাজ পড়তে খারাপ মনে হয় যে না আমার নামাজ এ নামাজ হইব না, আর খালি মনের ভিতরে খালি ওইগুলাই আমার কল্পনা করে উঠে, কি সুরা পড়ুন কি নামাজের নিয়ত বান্ধব, আমার ওই কোনো কিছুতেই মন বসে না, খালি ওই অপরাধ মনে হয়।
আপনার মনে হয় যে নামাজ আল্লাহ কবুল করবে না?
হ্যাঁ, মনে হয় যে আমার নামাজ কবুল হইব না, আর সামনে খালি উঠেই বাইসা উঠে তুই কি অপরাধ করে আইস নামাজ পড়তে, তোর তো এই মসজিদে আসাই উচিত না, খালি আমার কাছে খালি এমন মনে হয়, কিন্তু আমি জানি না আল্লাহ আমাকে ক্ষমা করবে।
আপনি এই বিষয়টা নিয়ে কখনো কোনো হুজুরের পরামর্শ বা কোনো ইমামের পরামর্শ নিয়েছেন কখনো? কোনো হুজুরের কাছে গিয়ে বলেছেন যে আপনি আপনার জীবনে এই অপরাধগুলো করেছেন, আমি কিভাবে আল্লাহর কাছ থেকে মাফ পেতে পারি?
আমি কোনো সময় কোনো হুজুরের কাছে যাইনি, কারণ এই সব ব্যাপার লজ্জার কথা, এগুলা কেমনে আমি কই, আর এত জঘন্য কাজ এগুলার কথা কারো কাছে বলতে গেলে নিজের কাছে খারাপ লাগে, নিজের ডা নিজেই জৈলা বুড়া মরি, কলিদা একবারে ঝারঝা হয়ে গেছে এগুলো ভাবতে ভাবতে, যখন একা থাকি তখন একা বৈশা বৈশা কান দিয়ে ভাবি যে কি অপরাধ করলাম।
আপনি যেই অপরাধগুলো করেছেন, আপনি বললেন যে আপনি মানুষ কুপিয়েছেন, আপনার কারণে একটা মানুষকে হত্যা করা হয়েছে, আপনি বলাৎকার করেছেন, এবং আপনি বলছিলেন যে আপনি ছুরিকাচ্ছ ব্যবহার করেছেন এই এই ঘটনাগুলো ঘটনার সময়, এবং একই সাথে আপনি কোন আগ্নেয়াস্ত্র ব্যবহার করেছেন?
না, ওইগুলো আমি কোন
পিস্তল ব্যবহার করেছেন
না, পিস্তল এমনি হাতে নিয়েছি, হাতে নিয়ে রাখছি, বড় ভাই
মানুষ কুপিয়েছেন,
মানুষের গায়ে কূপ দিছি, তাও বুটি দিয়া, এমনি অন্য কোন
কাকে কূপ দিয়েছিলেন?
ওই টুলার বাগের এক ছেলে, ছেলেরে
কি করেছিল
ও মা জিন্না বাইরে বলছি না মারছিল, পরে ওরা হুক করে পাওয়া হয়েছে, হাতের কাছে বুটি পাইছি, বুটি দিয়ে কূপ দিছি পিঠের ভিতরে, ওই কূপ নিয়ে এই দৌড় হয়ে গেছে, পরে ইউডি নিয়ে মামলা মোকদ্দমা হয়েছে অনেক কিছু।
মামলা মোকদ্দমা হলো তারপর?
তারপর আর কি, তারপর তো ওই যে ঘরে আটকে রাখলো, ওই মামলা মোকদ্দমা সব মিট করছে, তারপর আমাদেরকে বাইর করে দেওয়া হয়েছে।
আপনার কোন বাচ্চা আছে, মানে আপনার সংসার কতদিনের?
সংসার এক বছর হইল, বাচ্চা নাই, কিন্তু বাচ্চা নেওয়ার পরিকল্পনা আছে দুই চার বছর যাওয়ার পরে, কারণ এখন নিতাছি না অভাবে সংসার।
আপনার যদি একটা মেয়ে সন্তান হয় এবং আপনার মতো ছেলের দ্বারা যদি সেরকম বলাৎকারের শিকার হয়, আপনার ফিলিংসটা কি হবে?
ফিলিংসটা তো আমি এখনই ভাবতেছি যে এটা নিশ্চয়ই হইবই, আল্লাহ একভাবে না আরেকভাবে করাইবই, কারণ আমি যেহেতু অপরাধ করছি এই অপরাধ আমার উপরে দিয়ে যাইব, আর আমি মনে মনে চিন্তা করি যেত মানুষ আমার সাথে বন্ধু বান্ধব আছে, ওরা যদি বিয়ে করছে, ওরা যদি খারাপ কাজ করে, ওগো সন্তান এরকম খারাপ, অনেক সময় দেখা গেল যে লুলা হয়, কানা হয়, অন্ধ হয়, আমার ছেলেবেলে হইলেও এরকম হইতে পারে, আমার যেতটুক মানে মনের ধারণা, কারণ আমি যে পাপ গুলা করছি এই পাপের কারণে আমার সন্তানরাই শাস্তি পাব, আমি তো নিজে পাইতেছি, আমি জানি না আমি কয়দিন বাঁচুম, যেই কয়দিন বাঁচুম আমি এই কয়দিনই আমি এই শাস্তিতেই ভুগতে থাকবো, আর কি শাস্তি যে আমি ভুগতেছি একমাত্র আমি নিজে জানি, তাছাড়া আর কেউ জানে না, আর একমাত্র আল্লাহ জানে।
প্রিয় শ্রোতা, আরো একটি বিরতির ঘন্টা বেজে গেছে, আমরা ছোট্ট একটি বিরতি নিতে চাই, ঠিক রাত একটার টাইম চেক হওয়ার সঙ্গে সঙ্গে আমরা ফিরে আসতে চাই আজকের অতিথি কালা জাহাঙ্গীরকে নিয়ে আরো একবার যাহা বলিব সত্য বলিবতে। আপনারা সবাই শুনছেন এবিসি রেডিও FM 89.2। ঈদের আমেজে যাহা বলিব সত্য বলিব আপনাদের সঙ্গে আছে, এবং যাহা বলিব সত্য বলিব নিজস্ব যে চরিত্র, সেই চরিত্র বজায় রেখে আপনাদের সামনে হাজির করেছে এমন একজন মানুষকে যিনি তার নিজের জীবনের অপ্রিয় সত্যগুলো লাখো মানুষের সামনে অকপটে স্বীকার করছেন। কি তার অপরাধ ছিল, কি তার ব্যাকগ্রাউন্ড ছিল এবং কি তার পরিণতি হয়েছে আমরা শেষ পর্যন্ত জেনেছি, কিন্তু ফেসবুকের কমেন্টস, SMS এবং সবকিছু নিয়ে আমরা ফিরে আসতে চাই। লিসনাররা কি বলেছে সেটা জানার পরে তার প্রতিক্রিয়া কি সেটাও আমরা জানতে চাই, এবং একই সাথে আমাদের সাথে যিনি ছিলেন এক্সপার্ট প্যানেল থেকে জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের প্রফেসর ডক্টর তাজুল ইসলাম, তার কাছ থেকেও আমরা শুনবো বিভিন্ন কমেন্টস। তবে তার আগে আমরা ছোট্ট একটা বিরতি নিচ্ছি, ফিরছি ঠিক রাত একটায়। প্রিয় শ্রোতার সময় এখন রাত একটা, আমরা সবাই শুনছি যাহা বলিব সত্য বলিব এবিসি রেডিও FM 89.2। আমি আরজি কিবরিয়া রয়েছে আপনার সঙ্গে, সঙ্গে রয়েছে আমার টিম মেম্বাররা আরজি সুমন এবং সাউন্ড এডিটর মঞ্জু। এতক্ষণ ধরে যারা কালা জাহাঙ্গীরকে শুনেছেন তারা ফেসবুকে বিভিন্ন রকমের কমেন্টস করেছেন, SMS করেছেন, ইমেইল পাঠিয়েছেন, সেই সব ফেসবুক SMS এবং ইমেইলস পড়তে চাই। তবে তার আগে আমরা চলে যাচ্ছি ডক্টর তাজুল ইসলামের কাছে, যিনি আমাদের পুরো অনুষ্ঠানটি শুনেছেন এবং এই মুহূর্তে তিনি তার মূল্যবান মতামত আমাদেরকে জানাবেন। ডক্টর তাজুল ইসলাম, আপনি তো শুনলেন, আপনার কি বলার আছে?
আমি কালা জাহাঙ্গীরের কাহিনীটা শুনলাম, এটা খুবই প্রয়োজনীয় এবং শিক্ষণীয় একটা দিক আমাদের সমাজে সবার জন্য জানতে হবে। অনেক ধরনের অপরাধ আছে, যৌন রকম অনেক সমস্যা আছে, আমরা আমাদের কাছে আছে, আমরা বিভিন্ন রকমের যৌন সমস্যা দেখি, কিন্তু একটা যৌন সমস্যা যেটা হচ্ছে যৌন বিকৃতি আমরা বলি, এটার আমরা ইংরেজিতে আমাদের ডাক্তারি ভাষা আমরা বলি প্যারাফিলিয়া। এই কালা জাহাঙ্গীর সেই প্যারাফিলিয়াতে বা যৌন বিকৃতির একটা অংশের মধ্যে পড়ে গেছে। অনেক ধরনের যৌন বিকৃতি থাকে, তার ভিতরে দুইটা যৌন বিকৃতি তার ভিতরে আছিল। হ্যাঁ, একটা হচ্ছে বয়েরিজম বলি আমরা। বয়েরিজম হচ্ছে যে উকি দিয়ে জানালা দিয়ে বাথরুম ভিতরে মেয়েরা গোসল করলে অথবা অন্য স্বামী স্ত্রী যৌন সংসর্গ করতেছে সেটা দেখা, অথবা একটা মেয়ে কাপড় বদলাচ্ছে, এগুলি দেখার বা একটা প্রবণতা তৈরি হয়। হ্যাঁ, আমরা আমাদের সব পুরুষের ভিতরে এটা আছে কমার ব্যাস, এই যে বিকৃতি বলি, কিন্তু এটা বিকৃতি তখনই হয়, রোগ তখনই হয়, এটা একটা রোগ যখন শুধু এটাই সে তার নেশার মধ্যে পড়ে যায়। রেগুলার মানে সেক্সুয়াল প্র্যাকটিসের তুলনায় এই উকি দিয়ে মেয়েদেরকে নগ্ন অবস্থা দেখার ব্যাপারটা, এই বডিজমটা তার ভিতরে ছিল। আরেকটা মাত্রা সে চলে গেছে, সেটাকে আমরা বলি জুফিলিয়া বা গেস্টিও সেক্সুয়ালিটি, অর্থাৎ পশুর সঙ্গেও কিন্তু কোন কোন যৌন বিকৃতির লোকেরা পশুর সঙ্গে তা করে, যেটা তার ক্ষেত্রে মধ্যে দেখা হয়ে গেছে। অর্থাৎ তার যৌন বিকৃতির দুইটা ডিসঅর্ডার পাওয়া গেছে, একটা হচ্ছে বয়েরিজম, আর হল জুফিলিয়া, এই দুটাই ছিল। এবং এই কারণে সবসময় যখন যেহেতু এই যৌন উত্তেজনা বা যৌন মানে তারণার ভিতরে সে সবসময় থাকতো, যার ফলে সে অন্যান্য মেয়েদেরকে জোর করে দর্শন করার চেষ্টা করেছে বা ইয়া করেছে, তার ভিতরে সেক্সুয়াল যে অ্যান্ড্রোজেন যেটা আমরা বলি সেক্স হরমোনটা অস্বাভাবিক ভাবে বাড়তি পর্যায়ে সেখানে কাজ করেছে। আমাদের এগুলি মনে রাখতে হবে এবং এগুলি এই কারণে সে নিজেকে ইম্পালসিভ হয়েছে, অর্থাৎ কাণ্ড জ্ঞানহীন ভাবে মানে পশু বৃত্তির মতন কাজ করেছে। এমনকি আমরা শুনতে পেলাম যে তার নিজের বোনকে পর্যন্ত ঘুমের ওষুধ খেয়ে তাকে রেপ করেছে, অথবা তার বন্ধুদের সঙ্গে করছে, গার্মেন্টসে মেয়েদের সঙ্গে করছে, তাদেরকে অ্যাসল্ট করছে বিভিন্ন ভাবে। এই ব্যাপারগুলি পুরাটাই পরে যৌন অপরাধের মধ্যে পড়ে গেছে তার সবগুলি ব্যাপারগুলি। কিন্তু আমাদের দেশে যে কোনো কারণে হোক না কেন, এই যৌন অপরাধটাকে গোপনে চলে বলে এটা প্রকাশ্যে আসে না, বা কেউ হয়তো সেভাবে নেয়নি, কিন্তু এটা ব্যবস্থা গ্রহণ করা উচিত ছিল, বা যারা এটা ভিকটিম হয়েছিল তারা বা আমরা এটাকে প্রতিরোধ করতে পারতো প্রথম থেকেই। আমাদের সমাজে এই যে কালা জাহাঙ্গীরের মতন আরো বহু কালা জাহাঙ্গীর আছে, অনেক মেয়েরাই এভাবে নির্যাতিত হচ্ছে এবং খুবই খারাপ ভাবে নিগৃহীত হচ্ছে তারা। আমরা হয়তো প্রিয়জন কালা জাহাঙ্গীরের কাহিনী শুনলাম, সে নিজে এসেছে, সেজন্য তাকে ধন্যবাদ দিতে হবে আমাদেরকে, একটা পর্যায়ে এসে সে হয়তো অনুশোচনা করেছে। এবং আমরা যে জিনিসটা আমি কথা বলতে চাচ্ছিলাম যে এটা চিকিৎসা কিছু করতে হবে তাকে, তাকে এটা যেহেতু একটা বিকৃতি, এটা একটা ডিসঅর্ডার, এটা একটা রোগের মধ্যে পড়ে যায়, সেজন্য তাকে ভালো হতে হলে কিন্তু তাকে কিছুটা আমাদের আমরা যেটা বিহেভিয়ার থেরাপি দিই, এমনকি আমরা কিছুটা মাইল্ড শক দিই, অ্যাভারশন থেরাপিও দিই, যাতে ওই চিন্তাগুলি ওই আবেগগুলি দমিত হয়ে যায়। কিছু ওষুধও দিই, এন্টি অ্যান্ড্রোজেন কিছু ওষুধও দিই, যাতে তার ভিতরে সেক্সুয়াল আর্টটা খুব কমে যায় এবং তাকে এখন থেকে ওই সঙ্গ এবং ওই যে পরিস্থিতি বা যে পরিবেশ বা যে সুযোগ হলে তার ভিতরে এই মানে চিন্তাগুলি বা এই ধারণাগুলি বেশি জাগবে সেখান থেকে তাকে দূরে সরে আসতে হবে। এবং সেই জন্য স্বাভাবিক জীবনযাপনে সে যখন এখন বিয়ে করেছে, সেই বিবাহিত জীবনটাকে সে তাকে পূর্ণবান জীবনে পরিণত করতে হবে, ধর্মীয় শৃঙ্খলার ভিতরে তাকে নিয়ে আসতে হবে। এবং ওই যে আজে বাজে ছবি দেখা বা ইয়া দেখা, এই একটা জিনিস কিন্তু এই মুহূর্তে বলে রাখা স্বভাব, আমাদের সমাজে এই যৌন বিকৃতির প্রধান কারণ হচ্ছে এই যে তথাকথিত পর্নোগ্রাফি বা অ্যাডাল্ট যে সিডিগুলি যত্রতত্র কিন্তু এই ঢাকা শহরে বিভিন্ন জায়গায় পাওয়া যায়। আমাদের তরুণ বয়সের ছেলে মেয়েরা তারা এগুলি কিন্তু বাসায় নিয়ে যায়, এগুলি তারা দেখে। এই বয়সে এমনি সেক্সুয়াল আগ্রা বেশি থাকে, যৌন কামনা বাসনা বেশি থাকে, তারপর যদি এই ধরনের খারাপ ছবি দেখা থাকে তাহলে তাদের ভিতরে ওই অ্যান্ড্রোজেন বা সেক্স হরমোনটা খুব বেশি বেড়ে যাবে যেতে পারে। আর যদি সুযোগ হয় ওই যে দুইটা মেয়ে থাকে যাদের প্রলুব্ধ করেছিল, এরকম যদি অন্য কোনো মেয়েরা তাকে প্রলুব্ধ করতে পারে বা সুযোগ হয় কোনো মেয়ে যৌন সংসর্গ করার, তাহলে তো সেই ইয়াটা আরো বেশি বাড়তে পারে। এই ব্যাপারে আমাদের গার্জিয়ানকে, সমাজকে এবং আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীগুলিকে একটু সচেতন হতে হবে। এবং আমি কালা জাহাঙ্গীর শেষ পর্যন্ত তাকে সাধুবাদ জানাই যে সে অনুশোচনা করেছে, বিশেষ করে সে নিজের বোনের সঙ্গে করেছে, পশুদের সঙ্গে করেছে, নিজে কত নিকৃষ্ট এবং ভিন্ন কাজ যে উপলব্ধি যে তার ভিতরে এসেছে সেটা খুবই ভালো। এবং আমার অনুমান যে আপনাদের এই অনুষ্ঠানের জন্যই এই এই ধরনের উপকার হচ্ছে। এই অনুষ্ঠানটা অনেক সমাজ সংস্কারের কাজ করতে হচ্ছে বলে আমরা দেখতে পাচ্ছি। এবং আশা করি যে আরো অনেক লোক এই কথাগুলি জানবে। আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী না যতটুকু না এই অপরাধীদেরকে ফিরিয়ে আনতে পারতেছে, বা অন্যান্য ধর্মীয় লোকেরা বা অন্যান্য সমাজ সংস্কারকরা, তার চেয়ে বেশি অবদান সম্ভবত আপনাদের এই অনুষ্ঠানটা অনেক ভালো ভূমিকা গ্রহণ করতেছে সমাজের এই পরিবর্তন করার জন্য। কালাজাহাঙ্গীর মতন যারা এই অনুষ্ঠান শোনে বুঝে এবং তারা নিজের ভিতরে একটা আত্মবৃদ্ধি হয়, তারা যেহেতু পরিবর্তন হতে চাচ্ছে এটা খুব ভালো লক্ষণ। কিন্তু বুঝতে হবে এগুলি একসময় যেহেতু একটা রোগের মধ্যে পড়ে যায়, কখনো কখনো আমি যদি কিছু চিকিৎসার কথা বলা হচ্ছে সেগুলিও তাদেরকে হয়তো প্রয়োজনে নিতে হতে পারে, সেই জন্য কিছু প্রফেশনাল সাহায্য তারা নিতে পারে।
অনেক ধন্যবাদ ডক্টর তাজুল ইসলাম।
জি, আপনাকে ধন্যবাদ।
প্রিয় শ্রোতা, আমরা এতক্ষণ কালা জাহাঙ্গীরের অপ্রিয় সত্য শুনেছি, এক্সপার্টের কমেন্টসগুলো আমরা শুনলাম। এখন ছোট্ট একটা ব্রিদিং স্পেস আমরা নিতে চাই, এরপর পরই ফিরে এসে আমরা SMS এবং অন্যান্য যে বিষয়গুলো রয়েছে, সেগমেন্টগুলো রয়েছে, সেগুলো আমরা যাহা বলিব সত্য বলিব জানাবো, এবং আপনারা যে কমেন্টসগুলো করেছেন, মেইলগুলো পাঠিয়েছেন কালা জাহাঙ্গীরের জীবনের অপ্রিয় সত্যগুলো শুনে, সেগুলো নিয়ে তার যে প্রতিক্রিয়া সেগুলো আমরা জানার চেষ্টা করব।
ভুল শুদ্ধ মিলিয়েই মানুষ। আপনি যখন ভুল করেন আপনার বিবেক তখন ঘুমিয়ে থাকে। যদি কেউ না জানে তো বিবেক জানে আপনি কত বড় ভুল করেছেন। পরিবার, সমাজ, রাষ্ট্র আপনাকে শাস্তি না দিলেও বিবেক আপনাকে প্রতি মুহূর্তেই শাস্তি দিচ্ছে। তবে দাঁড়ান বিবেকের আদালতে, সত্য আপনার শক্তি হোক। নির্ভয়ে বলুন কি ভুল করেছেন আপনি, কেন করেছেন, কোন পাপের শাস্তি আপনার বিবেক আপনাকে দিচ্ছে। আপনার সত্য বলার সাহস হাজার হাজার ভুলের জন্ম থামিয়ে দেবে। সাহস আছে সত্য বলার? তবে আপনার জন্যেই যাহা বলিব সত্য বলিব।
প্রিয় শ্রোতা, অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি যারা এতক্ষণ আমাদেরকে মেইল করেছেন, SMS করেছেন, ফিডব্যাকগুলো জানিয়েছেন তাদেরকে। জ্যোতি লিখেছে, আমি কিছুতেই বিশ্বাস করতে পারছি না যে একটা মানুষ এতটাই খারাপ হতে পারে। হিমেল লিখেছে, ভাইয়া ওকে পুলিশে দেওয়া উচিত। লুৎফল লিখেছে, জাহাঙ্গীরের অন্যায় ক্ষমার অযোগ্য। রুমা লিখেছে, জাহাঙ্গীর যে শেষ পর্যন্ত তার ভুল স্বীকার করেছে সেটাই তার জীবনের সবচেয়ে ভালো কাজ। হামিদ লিখেছে, এই গল্পটি শুনে আমার ধারণা মেয়েরা আরো অনেক সচেতন হবেন। হাসিনা লিখেছে, আমার মনে হচ্ছে জাহাঙ্গীরের মতো মানুষের কাছে মেয়ে মানেই ভোগের বস্তু, মা বোন কিছুতেই তার কিচ্ছু যায় আসে না। নবাব লিখেছে, এর চাইতে জঘন্য ঘটনা আমি আমার জীবনে কখনো শুনিনি। সালাউদ্দিন লিখেছে, আমার জন্য পুরো গল্পটা শোনা খুব কঠিন ছিল, তারপরেও আমি শুনেছি। আকিদ লিখেছে, আমার খুব রাগ হচ্ছে, কাকে যে বিশ্বাস করব জীবনে বুঝতে পারছি না। শর্মী লিখেছে, আমার জীবনেও একবার একটি ভুল হয়েছিল, জাহাঙ্গীরদের ব্যাপারে সবাই সচেতন হন। প্রিয় শ্রোতা, আজকে আমরা সবসময় একটা কথাই বলেছি যে যে ভুল করেছে, যে পাপই, তাকে ঘৃণা করাটা আমাদের মূল উদ্দেশ্য নয়। আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে যে আরেকটা পাপের জন্ম যেন এরকম ভাবে না হয় সোসাইটিতে, সেটার জন্যই যাহা বলিব সত্য বলিব। আপনারা যদি সচেতন হন এবং আরেকজন কালা জাহাঙ্গীর যাতে সমাজে জন্ম দিতে না পারে, তাহলেই আমরা বলতে পারবো আমাদের যাহা বলিব সত্য বলিব সাকসেস হয়েছে। তো জাহাঙ্গীর, আপনি তো শুনলেন, এবার আপনার কি বলার আছে?
লিসেনারদের উদ্দেশ্যে আমি এইটুকুই বলতে চাই যে আমি যে ভুলটা করছি এরকম ভুল যেন আর কেউ না করে। আর যারা বাজে মন্তব্য করতে আছে তাদেরকে যদি আমি কোনো সময় না বলতাম তারা কিন্তু জানতে পারত না, আর আমি বলার কারণেই তারা জানতে পারছে। আর আপনারা বাজে মন্তব্য না কইরা আপনারা দেখেন আপনাদের ঘরে ভাই কোনো বাহিনী এরকম অধপতনে যাচ্ছে, কিংবা কোনো ছেলে নিয়ে অধপতনে যাচ্ছে, কিংবা নিজে নিয়ে অধপতনে যাচ্ছেন। আপনারা আমার এটা শুনলে আপনারা যাতে যদিও কেউ এরকম খারাপ কাজে লিপ্ত থাকেন যাতে ভালো হন, সচেতন হতে পারেন, এই কারণে আমার এই কথাগুলো বলা। কারণ আমি নিজে তো খারাপ হয়েছি, আর কেউ যাতে আমার মতন এরকম খারাপ না হয়, আমার এইটুকুই বলা।
ওকে, অনেক ধন্যবাদ জাহাঙ্গীর আপনাকে। আপনার নাম শুনে আজকে অনেকেই মনে করেছে সেই কুখ্যাত সন্ত্রাসী কালা জাহাঙ্গীর আমাদের অনুষ্ঠানে এসেছিলেন। আসলে ব্যাপারটি এরকম নয়, কালা জাহাঙ্গীর আপনার নাম এবং একজন কালা জাহাঙ্গীরকে মনে করেই হয়তো বা আপনার কাছে যেভাবে র‍্যাপ ছুটে গিয়েছিল সেরকম ভাবে অনেকেই আজকে ওই কালা জাহাঙ্গীরকে মনে করে আপনার কাছে এসেছেন। এবং আপনার জীবনের যে সত্য, অপ্রিয় সত্য, সেরা রং যে কতটা দুর্ধর্ষ রকমের কালো, সেই কালোর কাছে কোনো অংশেই আমার মনে হয় না কোনো কালো জাহাঙ্গীরের অপরাধ এবং সত্য কোন অংশে কম। প্রিয় শ্রোতা, আমরা এ পর্যায়ে আরজি সুমনের কাছ থেকে শুনতে চাই সজীব হাসানের জীবনের অপ্রিয় সত্য, যিনি আমাদেরকে এই সপ্তাহে চিঠি পাঠিয়ে তার জীবনের অপ্রিয় সত্যগুলো স্বীকার করেছেন। যাহা বলিব সত্য বলিব।
আমার নাম সজীব হাসান। ব্যক্তিগত জীবনে আমি একজন ছাত্র। সামনেই আমার HSC পরীক্ষা, কিন্তু কয়েক মাস আগে আমার করা একটি ভুল আমাকে প্রতিনিয়ত কষ্ট দিচ্ছে এবং আমি পড়াশোনায় কিছুতেই মন বসাতে পারছি না। কলেজে পড়ার সময় থেকেই আমার ভাবির সাথে আমার খুবই ভালো সম্পর্ক। মূলত আমরা দুজনেই ছিলাম খুব ভালো বন্ধু, কিছুটা খুনসুটি, ঝগড়াঝাটি আর তারই পরিপ্রেক্ষিতে রাগ অভিমান। তারপর আবার সবকিছু ভুলে হাসি ঠাট্টায় মেতে থাকা ছিল আমাদের প্রতিদিনকার ঘটনা। ভাবি আমাকে খুবই বিশ্বাস করত, কিন্তু আমি না বুঝে সেই বিশ্বাস রাখতে ব্যর্থ হয়েছি। আমি ভাবির ভালোবাসার সুযোগ নিয়ে ভাবিকে আমার সাথে অবৈধ সম্পর্ক তৈরি করতে বাধ্য করি, আর এরপরই ভুল বুঝতে পেরে ভাবির কাছে ক্ষমা চেয়েছি। কিন্তু ভাবি আর কখনোই আমার সাথে কোনো কথা বলেনি, মাফ করে দিয়েছে কিনা তাও জানি না। আমি শপথ করছি এই ধরনের ভুলের পুনরাবৃত্তি আমার জীবনে আর কোনোদিন হবে না। আর সবাইকে বলতে চাই, তারা যেন ক্ষণিকের আবেগকে প্রশ্রয় দিয়ে সারা জীবনের কোনো সুন্দর ও মধুর সম্পর্ককে নষ্ট না করে দেয়।
যাহা বলিব সত্য বলিব। অনেক অনেক ধন্যবাদ আরজে সুমন এবং একই সাথে সজীব হাসান আপনাকেও আপনার এই উপলব্ধির জন্য। যাই হোক প্রিয় শ্রোতা, এই ছিল কালা জাহাঙ্গীরের জীবনের অপ্রিয় সত্য। আজকের মতো আমরা যাহা বলিব সত্য বলিব শেষ করছি। ঈদের স্পেশাল যাহা বলিব সত্য বলিব থেকে আপনাদের সবাইকে শুভরাত্রি জানাতে চাই এবং আগামী রবিবার ঠিক রাত 11:20 যাহা বলিব সত্য বলিব তার পূর্ণ আমেজে, পূর্ণ মেজাজ নিয়ে আবারও ফিরে আসবে আপনাদের কাছে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন। এ পর্যায়ে আরজে সুমন এবং সাউন্ড এডিটর মঞ্জু ও সর্বোপরি আমার কাছ থেকে অর্থাৎ আরজে কিবরিয়ার কাছ থেকে শুভরাত্রি।
ভুল শুদ্ধ মিলিয়েই মানুষ। আপনি যখন ভুল করেন আপনার বিবেক তখন ঘুমিয়ে থাকে। যদি কেউ না জানে তো বিবেক জানে আপনি কত বড় ভুল করেছেন। পরিবার, সমাজ, রাষ্ট্র আপনাকে শাস্তি না দিলেও বিবেক আপনাকে প্রতি মুহূর্তেই শাস্তি দিচ্ছে। তবে দাঁড়ান বিবেকের আদালতে, সত্য আপনার শক্তি হোক। নির্ভয়ে বলুন কি ভুল করেছেন আপনি, কেন করেছেন, কোন পাপের শাস্তি আপনার বিবেক আপনাকে দিচ্ছে। আপনার সত্য বলার সাহস হাজার হাজার ভুলের জন্ম থামিয়ে দেবে। সাহস আছে সত্য বলার? তবে আপনার জন্যেই যাহা বলিব সত্য বলিব।
This track was downloaded from FusionBD.com.